This track was downloaded from FusionBD.com.
Radio.
সর্বনাশ, তুমি কি করলে? আমরা এখন এই সর্বনাশা জায়গায় পৌঁছে গেছি, এই সেই সর্বনাশা জায়গা।
এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিও।
শুনছেন ABC রেডিও FM 89.2, শুরু হয়ে গেছে কুয়াশা এবং সাথে আছে আমি শারমিন। আর গত সপ্তাহে যে পর্বটা শেষ করেছিলাম, আজকে কুয়াশার মূল কাহিনী তার দ্বিতীয় পর্ব অথবা শেষ পর্ব শুনতে পাবেন। গত সপ্তাহে ঈদের দিন ছিল, সোমবার দিন, অর্থাৎ কুয়াশার রাতে, ঈদের রাতে কুয়াশা পড়েছিল, সেই ক্ষেত্রে স্পেশাল এপিসোড ছিল, আগে ভাগে জানিয়ে দিয়েছিলাম। আমরা শুনছিলাম ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা, সেই ড্র্যাকুলারই শেষ পর্ব আজকে শুনব, প্রথম পর্ব শুনেছেন। আর আমার সঙ্গে অনেক বন্ধু আছেন, আরো যারা লিখতে চান আমাকে লিখতে থাকুন, যেকোনো মোবাইল থেকে 222 মানে। বেশ কিছু SMS এসে গেছে, কিছু SMS পড়ে আমি আজকে আমাদের যে প্রথম ঘন্টার গল্প আছে সেটা শুনতে চলে যাচ্ছি। কামরুল হাসান লিখেছেন মানিকছড়ি থেকে, আপু কেমন আছো? আমি ক্লাস 8 পড়ি, সামনে আমার GSC পরীক্ষা, আমার জন্য দোয়া করবে। দোয়া করবে না, নিশ্চয়ই দোয়া করব। কিরণ লিখেছে মানিকছড়ি, সেও মানিকছড়ি থেকে লিখেছেন, আপু কেমন আছো? আপু আজ আমার ফ্রেন্ড নিপা আর সাদিয়া কুয়াশা শুনছে, ওদেরকে ওয়েলকাম করো। ওয়েলকাম নিপা, সাদিয়া এবং কিরণ, তুমিও। মাহমুদুল আমিন ইকতার লিখেছে কাজীপাড়া সন্দীপ থেকে, শামিন আপি, আই ওয়ান্ট টু ইনভাইট ইউ ইন আওয়ার স্কুল অ্যাট দ্য অকেশন অফ সেলিব্রেটিং রজত জয়ন্তী। আমি খুবই খুশি হয়েছি আমাকে ইনভাইট করেছে, কিন্তু আমি যদি আরো খুশি হতাম যদি আমি আসলে যেতে পারতাম, কিন্তু আমাদের কাজটা এমন যে এত প্রেশারের মধ্যে থাকতে আমার ছুটি ম্যানেজ করা সম্ভব না, কিন্তু আমি খুব খুশি হয়েছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। নাজমুল হক গাজীপুর শ্রীপুর থেকে লিখেছে, আই লাভ কুয়াশা শারমিন আপু, আপনার ভয়েসটা গুড, অনেক ধন্যবাদ। ভৌতিক রাকিব লিখেছে, থ্যাংকস টু শারমিন ফর কিপিং আস স্কেয়ার্ড টিল অল নাইট, ওকে অনেক ধন্যবাদ। অন্তু দেব লিখেছে বুড়িঘাট থেকে, আপু কুয়াশা কি ভূতের, আজকে কি ভূতের গল্প আছে? আপু অনেকদিন পর কুয়াশা শুনছি, আজকে কি আছে সেটা কিন্তু গত সপ্তাহে তুমি মিস করে গেছো, সুতরাং তুমি ABC রেডিও BD.FM এ লগ ইন করে আমাদের যে সেখানে আর্কাইভ আছে সংগ্রহশালা, সেখান থেকে গত এপিসোডটা শুনে নিও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এলোন বয় রাফি লিখেছে নাখালপাড়া থেকে, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম, থ্যাংক ইউ এলোন বয়। সোহেল রানা বাংলা নগর থেকে লিখেছে, শামিন আপু তুমি কেমন আছো? আমার ফ্রেন্ড অন্তর আলামিন মিলনকে হাই বলে দাও। হাই অন্তর আলামিন এবং মিলন, এবং আমি ভালো আছি সোহেল। ফ্রেন্ডস বিগেস্ট এভার সাউথ এশিয়ান রক ফেস্টে পার্টিসিপেট করতে চাইলে 14th অক্টোবরের মধ্যে তোমার GP নাম্বার থেকে 4000 অর্থাৎ 4000 তে ডায়াল করে ওয়েলকাম টিউন্স ডাউনলোড করো আর টিকিট জিতে নাও। সর্বোচ্চ ওয়েলকাম টিউন্স ডাউনলোডকারীরা পেয়ে যাবে রক ফেস্টের টিকিট। রক ফেস্টে থাকছে টোটাল 9টি রক ব্যান্ডস ফ্রম বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আরো ডিটেলস এর জন্য ভিজিট করো www.graminphone.com এই ঠিকানায়। তো ঠিক আছে, আজকে আমরা শুরুর গল্প, প্রথম ঘন্টার যে গল্পটি রয়েছে আমাদের সেটা শুনব, সেটা প্রথম পর্বটা এখন শুনব, পরে শোনাচ্ছে সেতু, এবং আজকের গল্পের নাম হচ্ছে বাতিক বাবু, লিখেছেন সত্যজিৎ রায়। তো প্রথম পর্বটা এখন শুনব, তারপরে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে পরের পর্বে চলে যাব, তারপর আবার আমার সঙ্গে কথা হবে। সঙ্গে থাকো, লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিয়ে যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে পাঠাতে হবে।
বাতিকবাবুর আসল নামটা জিজ্ঞেস করা হয়নি, পদবী মুখার্জি। চেহারা একবার দেখলে ভোলা কঠিন, প্রায় 6 ফুট লম্বা, শরীরে চর্বির লেশ মাত্র নেই, পিঠটা ধনুকের মতো বাঁকা, হাতে পায়ে গলায় কপালে অজস্র শিরা উপশিরা চামড়া ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। টেনিস কলারওয়ালা সাদা শার্ট, কালো ফ্লানেলের প্যান্ট, সাদা মোজা, সাদা কেপস। দার্জিলিং এর গ্রীষ্মকালে এই ছিল তার মার্কা মারা পোশাক। এছাড়া তার হাতে থাকত মজবুত লাঠি, বন বাদারে এব্রোথেব্রো জমিতে ঘোরা অভ্যাস বলেই হয়তো লাঠিটার প্রয়োজন হতো। আমার সঙ্গে বাতিকবাবুর আলাপ 10 বছর আগে। কলকাতায় ব্যাংকে চাকরি করি, দিন দশকের ছুটি জমেছে, বৈশাখের মাঝামাঝি গিয়ে হাজির হলাম আমার প্রিয় দার্জিলিং শহরে, আর প্রথম দিনই দর্শন পেলাম বাতিকবাবুর। কি করে সেটা বলি, চা খেয়ে হোটেল থেকে বেরিয়েছে বিকেল 4:30, দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, আবার কখন হবে বলা যায় না, তাই রেইনকোটটা গায়ে দিয়ে বেরিয়েছি। দার্জিলিং এর সবচেয়ে মনোরম, সবচেয়ে নিরিবিলি রাস্তা জলাপাহাড় রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি হাত পঞ্চাশেক দূরে একটা মোড়ের মাথায় একজন ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে হাতের লাঠির উপর ভর করে সামনের দিকে ঝুঁকে খুব মনোযোগ দিয়ে কি যেন দেখছেন। দৃশ্যটা তেমন কিছু অস্বাভাবিক মনে হলো না। জঙ্গলি ফুল বা পোকামাকড় সম্বন্ধে আগ্রহ থাকলে লোকজন ওইভাবেই ঘাসের দিকে চেয়ে থাকতে পারে। আমি ভদ্রলোকের দিকে একটা মৃদু কৌতূহলের দৃষ্টি দিয়ে আবার এগোতে শুরু করলাম, কিন্তু কাছাকাছি পৌঁছানোর পর মনে হলো ব্যাপারটাকে যতটা স্বাভাবিক বলে মনে হয়েছিল ততটা নয়। অবাক লাগলো ভদ্রলোকের একাগ্রতা দেখে। আমি 5 হাত দূরে দাঁড়িয়ে তার হাবভাব লক্ষ্য করছি, অথচ উনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেই একই ভাবে সামনের দিকে ঘাসের দিকে চেয়ে আছেন। শেষটায় বাঙালি বুঝে একটা প্রশ্ন না করে আর পারলাম না, কিছু হারালেন নাকি? কোনো উত্তর নেই। লোকটাকে কালা? আমার কৌতূহল বাড়ল। ঘটনা শেষ না দেখে আমি যাব না, একটা সিগারেট ধরালাম। মিনিট তিনেক পর ভদ্রলোকের অনর দেহে যেন প্রাণ সঞ্চার হল, তিনি আরো খানিকটা ঝুঁকে পড়ে তার ডান হাতটা ঘাসের দিকে বাড়ালেন। ঘন ঘাসের ভেতর তার হাতের আঙ্গুলগুলো প্রবেশ করল, তারপর হাতটা উঠে এল। বুড়ো আঙ্গুল আর তর্জনীর মধ্যে একটা ছোট্ট গোল চাকতি, ভালো করে দেখে বুঝলাম সেটা একটা বোতাম, প্রায় একটা আধুলির মতো বড়, সম্ভবত কোর্টের বোতাম। ভদ্রলোক বোতামটা চোখের সামনে এনে প্রায় মিনিট খানেক ধরে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে জিভ দিয়ে 4 বার ছিক ছিক করে আক্ষেপের শব্দ করে সেটাকে শার্টের বুক পকেটে পুরে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ম্যালের দিকে চলে গেলেন। সন্ধ্যাবেলা ফেরার পথে ম্যালের মুখে ফোয়ারার ধারে দার্জিলিং এর পুরনো বাসিন্দা ডক্টর ভৌমিকের সঙ্গে দেখা হল। ইনি কলেজে বাবা সহপাঠী ছিলেন, আমাকে যথেষ্ট স্নেহ করেন, তাকে আজ বিকেলের ঘটনাটা না বলে পারলাম না। ভৌমিক শুনে শুনে বললেন,
চেহারা আর হাবভাবের বর্ণনা শুনে তো তাকে বাতিকবাবু বলেই মনে হচ্ছে।
বাতিকবাবু?
স্যাচ কেস, আসল নাম ঠিক মনে নেই, পদবী মুখার্জি, বছর 5 হল দার্জিলিং রয়েছেন, গ্রিন্ডলেস ব্যাংকের কাছে একটা বাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকেন তিনি, কটকের রেভেন্স কলেজে ফিজিক্স পড়াত, জার্মান বিশ্ববিদ্যালয়ে তার ডিগ্রি আছে, শুনেছি ব্রিলিয়ান ছাত্র ছিল, চাকরি বাকরি ছেড়ে এখানে চলে এসেছে, পৈতৃক সম্পত্তি কিছু আছে বোধ হয়।
আপনার সঙ্গে আলাপ আছে?
গোড়ার দিকে একবার এসেছিল আমার কাছে, রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে হাঁটুতে সেফটি খাবার জোগাড় ছাড়িয়ে দিয়েছিলাম।
কিন্তু বাতিকবাবুর নামটা? ভৌমিক হো হো করে হেসে উঠলেন।
সেটা হয়েছে ওর এক উদ্ভট শখের জন্য, অবশ্য নামকরণটা কে করেছে বলা শক্ত।
শখটা কি?
তুমি তো নিজের চোখে দেখলে যে রাস্তা থেকে একটা বোতাম তুলে পকেটে নিয়ে এল, ওইটাই ওর শখ বা হবি, যেখান সেখান থেকে জিনিস তুলে নিয়ে এসে সযত্নে রেখে দেয়।
যে কোনো জিনিস? কেন জানি না আমার লোকটা সম্বন্ধে কৌতূহল বাড়ছিল। ডক্টর ভৌমিক বললেন,
আমরা বলবো যে কোনো জিনিস, কিন্তু ভদ্রলোক ক্লেম করবেন সেগুলো অত্যন্ত প্রেশাস, কারণ সেসব জিনিসের সঙ্গে নাকি এক একটা ঘটনা জড়িয়ে আছে।
কিন্তু সেটা উনি জানেন কি করে? ডক্টর ভৌমিক তার হাত ঘড়িটা একবার দেখে নিয়ে বললেন,
সেটা তুমি ওকেই জিজ্ঞেস করে দেখো, উনি ভিজিটর পেলেই খুশি হন, কারণ ওর গল্পের স্টক প্রচুর, ওর কালেকশনের প্রত্যেকটি জিনিসকে নিয়ে এক একটি গল্পই তো, ওয়াইল্ড ননসেন্স বলা বাহুল্য, তবে উনি সেগুলো বলতে পারলে খুশি হন। অবশ্য তুমি শুনে খুশি হবে কিনা সেটা আলাদা কথা।
পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম। গ্রিন লেজ ব্যাংকের কাছে বাতিকবাবুর বাড়ি চিনে বার করতে বিশেষ অসুবিধা হল না, কারণ পাড়ার সকলেই ভদ্রলোককে চেনে। 17 নম্বর বাড়ির দরজায় টোকা মারতেই ভদ্রলোক বেরিয়ে এলেন এবং আশ্চর্য এই যে আমাকে দেখেই চিনলেন।
কাল আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করলেন, কিন্তু তখন আমার উত্তর দেওয়ার অবস্থা ছিল না। ওই সময়টা কনসেন্ট্রেশন নষ্ট হতে দিলেই সর্বনাশ। আসুন, ভেতরে আসুন।
ঘরে ঢুকেই প্রথমে চোখে পড়ল আলমারি। বাঁদিকে দেয়ালে অর্ধেকটা অংশ জুড়ে একটা কাঁচে ঢাকা আলমারির প্রতিটি তাকে পাশাপাশি রাখা অতি সাধারণ সব জিনিস, যেগুলোর একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই। একবার চোখ বুলিয়ে একটা শেলফে পাশাপাশি চোখে পড়ল একটা গাছের শেকড়, একটা মোর্চে ধরা তালা, একটা আদিকালের গোল্ড ফ্লেকের টিন, একটা উল বোনার কাটা, একটা জুতোর পুরুষ, একটা টর্চ লাইটের ব্যাটারি। আমি অবাক হয়ে এইসব জিনিস দেখছি। এমন সময় ভদ্রলোক বললেন,
ওগুলো দেখে আপনি বিশেষ আনন্দ পাবেন না, কারণ ওসব জিনিসের মূল্য কেবল আমিই জানি।
আমি বললাম, শুনেছি এসব জিনিসের সঙ্গে নাকি এক একটা বিশেষ ঘটনা সম্পর্ক রয়েছে।
আছে বই কি,
কিন্তু সেরকম তো সব জিনিসের সঙ্গেই থাকে, যেমন আপনি যে ঘড়িটা হাতে পড়েছেন। ভদ্রলোক হাত তুলে আমার কথা বন্ধ করে দিয়ে বললেন,
ঘটনা জড়িয়ে থাকে অবশ্যই, কিন্তু সব জিনিসের উপর সে ঘটনা ছাপ থেকে যায় না। কদাচিৎ এক একটা জিনিস মেলে যার মধ্যে সে ছাপটা থাকে, যেমন কালকের এই বোতামটা।
ঘরের ডান দিকে একটা রাইটিং ডেস্কের উপর বোতামটা রাখা ছিল। ভদ্রলোক সেটা আমার দিকে এগিয়ে দিলেন। খয়েরি রঙের একটা কোটের বোতাম, তার মধ্যে কোন রকম বিশেষত্ব আমার চোখে ধরা পড়ল না।
কিছু বুঝতে পারছেন?
বাধ্য হয়েই না বলতে হলো। বাতিকবাবু বললেন,
এই বোতাম একটি সাহেবের কোট থেকে এসেছে। ঘোড়ার পিঠে চড়ে জলা পাহাড় রোড দিয়ে যাচ্ছিলেন, বয়স 60-এর কাছাকাছি, রাইডিং এর পোশাক পরা সবল সুস্থ মিলিটারি চেহারা। যেখানে বোতামটা পেলুম সেইখানটাই এসে ভদ্রলোকের স্ট্রোক হয়, ঘোড়া থেকে পড়ে যান। দুজন পথচারী দেখতে পেয়ে তার দিকে ছুটে আসে, কিন্তু তিনি অলরেডি ডেড। ঘোড়া থেকে পড়ার সময় বোতামটা কোট থেকে ছিঁড়ে রাস্তার ধারে পড়ে যায়।
এসব কি আপনি দেখতে পান?
ভিভিডলি, যত বেশি মনোসংযোগ করা যায় তত বেশি স্পষ্ট দেখি।
কখন দেখেন?
এই জাতীয় বিশেষ গুণ সম্পন্ন কোন বস্তুর কাছে এলেই আমি প্রথমে একটা মাথার যন্ত্রণা অনুভব করি, তারপর দৃষ্টি ঝাপসা হয়ে আসে, মনে হয় পড়ে যাব, সাপোর্ট দরকার, কিন্তু তারপরেই দৃশ্য দেখা শুরু হয় আর পাও স্টেডি হয়ে যায়। এই এক্সপেরিয়েন্সের ফলে আমার শরীরের টেম্পারেচার বেড়ে যায় প্রতিবার। কাল প্রায় রাত 8টা পর্যন্ত 102 জ্বর ছিল। অবশ্য জ্বরটা বেশিক্ষণ থাকে না, এখন আমি সম্পূর্ণ সুস্থ।
ব্যাপারটা আজগুবি হলেও আমার বেশ মজা লাগছিল। বললাম, আরো দু একটা উদাহরণ দিতে পারেন? বাতিকবাবু বললেন,
আলমারি ভর্তি উদাহরণ। ওই যে খাতা দেখছেন, ওতে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আছে। আপনি কোনটা জানতে চান বলুন?
আমি কিছু বলার আগে ভদ্রলোক আলমারির কাজ সরিয়ে তাক থেকে দুটো জিনিস বার করে টেবিলের উপর রাখলেন, একটা বহু পুরনো চামড়ার দস্তানা আর একটা চশমার কাঁচ।
এই যে দস্তানাটা দেখছেন,
বাতিকবাবু বললেন,
এটা আমার পাওয়া প্রথম জিনিস, অর্থাৎ আমার সংগ্রহের প্রথম আইটেম। এটা পাই সুইজারল্যান্ডের লুসার্ন শহরের বাইরে একটা বনের মধ্যে। তখন আমার মারবুর্গে পড়া শেষ হয়েছে, আমি দেশে ফেরার আগে একটু কন্টিনেন্টটা ঘুরে দেখছি আর কি। লুসার্নে প্রাতঃভ্রমণে বেরিয়েছি, নির্জন বনের মধ্যে দিয়ে রাস্তা, একটু বিশ্রাম নেব বলে একটা বেঞ্চিতে বসেছি। এমন সময় পাশেই একটা গাছের গুড়ির ধারে ঘাসের ভিতর দস্তানার বুড়ো আঙুলটা চোখে পড়তেই মাথা দপদপ করতে আরম্ভ করল, তারপর দৃষ্টি ঘোলাটে হয়ে এলো আমার, তারপর চোখের সামনে ভেসে উঠল ছবি, একটা শুভে সম্ভ্রান্ত ভদ্রলোক, মুখে লম্বা বাঁকানো সুইচ পাইপ, দস্তানা পরা হাতে ছড়ি নিয়ে হেঁটে চলেছেন রাস্তা দিয়ে। আচমকা ঝোপের পিছন থেকে দুটো লোক বেরিয়ে এসে তাকে আক্রমণ করল। ভদ্রলোক মরিয়া হয়ে হাত পা ছুড়লেন, ধস্তাধস্তির ফাঁকে তিনি তার হাতের দস্তানাটি হারালেন। দুর্বৃত্তরা তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করে তার কোটের পকেট থেকে টাকা কড়ি ও হাত থেকে সোনার ঘড়িটি নিয়ে পালালো।
সত্যি এরকম কোন ঘটনা ঘটেছিল কি?
আমি 3 দিন হাসপাতালে ছিলুম, জ্বর, ডিলিরিয়াম আর আরো অনেক কিছু। ডক্টর স্টাইনিটস রোগ ধরতে পারেননি, তারপর আপনি সেরে উঠে হাসপাতাল থেকে বেরিয়ে এসে অনুসন্ধান আরম্ভ করি। দু বছর আগে ওই বনে ঠিক ওই জায়গায় কাউন্ট ফার্ডিনান্ড মুসাব বলে একজন ধনী ব্যক্তি ঠিক ওইভাবেই খুন হয়। তার ছেলে দস্তানাটা চিনতে পারে।
ভদ্রলোক এমন সহজভাবে ঘটনাটা বলে গেলেন যে তার কথা অবিশ্বাস করতে ইচ্ছে করছিল না। বললাম, আপনি সেই তখন থেকে আপনার সংগ্রহ শুরু করলেন? বাতিকবাবু বললেন,
এই দস্তানাটা পাবার পর প্রায় 10 বছর আর ও ধরনের অভিজ্ঞতা হয়নি। ততদিনে আমি দেশে ফিরে কটকের কলেজে প্রফেসরি আরম্ভ করেছি। ছুটিতে এখানে ওখানে বেড়াতে যেতাম। একবার ওয়ালচেয়ারে গিয়ে দ্বিতীয় অভিজ্ঞতাটা হয়। সমুদ্রের তীরে একটা পাথরের খাজে এই চশমার কাজটা পাই। দেখতেই পাচ্ছেন, প্লাস পাওয়ারের কাজ। একটি মাদ্রাজি ভদ্রলোক চশমা খুলে রেখে জলে নেমেছিলেন। তিনি আর জল থেকে ফেরেননি। পায়ে ক্র্যাম্প ধরার ফলে তারই চশমার এই কাজটি 4 বছর পরে আমি পাই। এটাও যে সত্যি ঘটনা সেটা আপনি যাচাই করেই জেনেছি। ওয়েল নোন ড্রাউনিং কেস। মৃত ব্যক্তি কোয়েম্বাটোরে থাকতেন, নাম শিবরমন। আমার এই আলমারিতে কতগুলো জিনিস আছে জানেন? 172টা। আমার গত 30 বছরের সংগ্রহ। বলো তো, এরকম সংগ্রহের কথা আর শুনেছেন কি?
আমি মাথা নেড়ে বললাম, আপনার এই শখ যে একেবারে ইউনিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসের সঙ্গে কি মৃত্যুর সম্পর্ক রয়েছে? ভদ্রলোক গম্ভীরভাবে বললেন,
তাই তো দেখছি, শুধু মৃত্যু নয়, আকস্মিক অস্বাভাবিক মৃত্যু, খুন, আত্মহত্যা, অপঘাত মৃত্যু, হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, এই জাতীয় ঘটনার সঙ্গে যোগ থাকলে তবেই এক একটা জিনিস আমার মধ্যে এই বিশেষ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
এগুলো সবই কি রাস্তায় বা মাঠে ঘাটে পাওয়া?
অধিকাংশই। আর বাকিগুলো পাওয়া চোরা বাজারে, নিলামে। এই যে কাঁচ গ্লাসের সুরা পাত্রটি দেখছেন, এটা পাই কলকাতার রাসেল স্ট্রিটের একটা নিলামের দোকানে। এই পাত্রতে ব্র্যান্ডির সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার ফলে 19 শতাব্দীতে একটা বিশাল বপু সাহেবের মৃত্যু হয় কলকাতা শহরে।
আমি কিছুক্ষণ থেকেই আলমারির জিনিসপত্র ছেড়ে ভদ্রলোকের নিজের চেহারার দিকে মনোযোগ দিচ্ছিলাম। অনেক লক্ষ্য করেও তার মধ্যে ভণ্ডামির কোনো চিহ্ন ধরা পড়ল না। পাগলামির কোনো লক্ষণ রয়েছে কি? মনে তো হয় না। চোখের উদাস ভাবটা যেমন পাগলদের মধ্যে সম্ভব, তেমনই কবি, ভাবুক বা সাধকদের মধ্যেও সম্ভব। আমি আর বেশিক্ষণ বসলাম না। বিদায় নিয়ে চৌকাঠ পেরুবার সময় ভদ্রলোক বললেন,
আবার আসবেন? আপনাদের মতো লোকের জন্য আমার দরজা সব সময়ই খোলা। কোথায় উঠেছেন আপনি?
অ্যালিস ভিলা হোটেলে।
ও, তাহলে তো 10 মিনিটের হাঁটা পথ। বেশ লাগলো আপনার সঙ্গ। আর কোনো কোনো লোককে আদৌ বরদাস্ত করতে পারিনি। আপনাকে সহৃদয় সমজদার বলেই মনে হল।
বিকেলে ডাক্তার ভৌমিক চায়ের নিমন্ত্রণ দিয়েছিলেন। আমি ছাড়া নিমন্ত্রিত আরো 2টি ভদ্রলোক। চায়ের সঙ্গে চানাচুর আর কেক খেতে খেতে বাতিকবাবুর প্রশ্নটা না তুলে পারলাম না। ভৌমিক বললেন, কতক্ষণ ছিলেন?
এই তো ঘন্টাখানেক।
ওরে বাবা!
ডাক্তার ভৌমিকের চোখ কপালে।
1 ঘন্টা ধরে ওই বুজরুকের কচকচি শুনলি?
আমি মৃদু হেসে বললাম, যা প্যাচ প্যাচে বৃষ্টি, স্বচ্ছন্দে বেড়ানোর তো উপায় নেই। হোটেলের ঘরে বন্দী হয়ে থাকার চেয়ে ওর গল্প শোনা বোধ হয় ভালো।
কার কথা হচ্ছে?
প্রশ্নটা এলো একটি 40-বছরের ভদ্রলোকের কাছ থেকে। মিস্টার খাস্তগির বলে পরিচয় করে দিয়েছেন ডাক্তার ভৌমিক। বাতিকবাবুর বাতিকের বর্ণনা শুনে খাস্তগির একটা বাঁকা হাসি হেসে বললেন,
এসব লোককে এখানে আস্তানা দিয়ে দার্জিলিং এর বায়ু দূষিত করছেন কেন ডাক্তার ভৌমিক?
ডাক্তার ভৌমিক হালকা হেসে বললেন,
এত বড় একটা শহরের বায়ু দূষিত করার ক্ষমতা কি লোকটার আছে? বোধ হয় না।
মিস্টার নস্কর নামক তৃতীয় ভদ্রলোক ভারতবর্ষের বুজরুকদের নিয়ে একটা বক্তৃতায় দিয়ে ফেললেন। শেষকালে আমি বলতে বাধ্য হলাম যে বাতিকবাবু যেহেতু নেহাতে নিঃসঙ্গ জীবনযাপন করেন, তার বুজরুকের প্রভাব আর 5 জনের উপর পড়ার সম্ভাবনা খুবই কম। ভৌমিক দার্জিলিং এ প্রায় 30 বছর। খাস্তগির অনেক দিনের বাসিন্দা। শেষ পর্যন্ত এদের দুজনকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন না করে পারলাম না। কোন জলাপাহাড় রোডে কোন অশ্বরোহী সাহেব হার্টফেল করে মারা যায় এমন কোন ঘটনা জানা আছে আপনাদের?
কে, মেজর ব্রাডেল?
প্রশ্ন করলেন ডাক্তার ভৌমিক।
সে তো বছর আষ্টেক আগেকার ঘটনা। স্ট্রোক হয়েছিল সম্ভবত জলাপাহাড় রোডেই, হাসপাতালে এনেছিল কিন্তু তার আগেই মারা যায়, কেন বলো তো?
আমি বাতিক বাবুর বোতামের কথাটা বললাম। মিস্টার খাস্তকির একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন।
লোকটা এসব বলে অলৌকিক ক্ষমতা ক্লেম করছে নাকি? এ তো একের নম্বরে শয়তান দেখছি। হে, সে নিজে দার্জিলিং এ রয়েছে, একদিন ঘোড়ার পিঠে সাহেব মরেছে, সে খবর তো এমনিতেই তার কানে পৌঁছতে পারে, সেখানে অলৌকিক ক্ষমতার প্রয়োজনটা আসছে করতে কি?
কথাটা অবশ্য আমারও মনে হয়েছিল। দার্জিলিং এ থেকে দার্জিলিং এর একটি ঘটনার কথা জানতে পারা বাতিক বাবুর পক্ষে মোটেই অসম্ভব নয়। আমি তাই আর এই বিষয়ে কথা বাড়ালাম না। চায়ের পর্ব এবং পাঁচ রকম এলোমেলো কথাবার্তা শেষ হওয়ার পর আমি ওঠার সঙ্গে সঙ্গেই মিস্টার নস্কর উঠে পড়লেন, বললেন উনিও অ্যালিস ভিলার দিকটায় যাবেন, তাই আমার সঙ্গে একসঙ্গে হেঁটে ফিরবেন। আমরা ডাক্তার ভৌমিকের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে সন্ধে হয়ে এসেছে। আমি দার্জিলিং এ আসার পর এই প্রথম দেখলাম আকাশের ঘন মেঘে ফাটল ধরেছে, আর সেই ফাটলের মধ্যে দিয়ে অস্তগামী সূর্যের রশ্মি মঞ্চের স্পটলাইটের মতো শহর ও তার আশেপাশে পাহাড়ের গায়ে পড়েছে। মিস্টার নস্করকে দেখে বেশ মজবুত মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি চড়াই উঠতে তার বেশ বেগ পেতে হচ্ছে। হাঁপানির মধ্যে জিজ্ঞেস করলেন,
আপনার ভদ্রলোকটি কোথায় থাকে?
বললাম, দেখা করবেন নাকি?
না, এমনি কৌতূহল হচ্ছিল।
বাতিক বাবুর বাড়ির হদিশ দিয়ে বললাম, ভদ্রলোক বেড়াতে চেড়াতে বেরোন, হয়তো পথে দেখা হয়ে যেতে পারে। কি আশ্চর্য হলো তাই, কথাটা বলার দু মিনিটের মধ্যেই একটা মোড় ঘুরতেই সামনের বিষাদ ঘুরে দেখে বাতিক বাবু ডান হাতে তার লাঠি আর বাঁ হাতে একটা খবরের কাগজের মোড়ক নিয়ে আমাদেরই দিকে এগিয়ে আসছেন। আমাকে সামনেই দেখতে পেয়ে ভদ্রলোকের মুখে যে ভাবটা হল সেটাকে যদি হাসিও বলা চলে না, কিন্তু সেটা অপ্রসন্ন ভাব নয় নিশ্চয়ই। বললেন,
বাড়িতে ইলেকট্রিসিটি ফেল করেছে ভাই, তাই মোমবাতি কিনে নিয়ে যাচ্ছি।
ভদ্রতার খাতিরে মিস্টার নস্করের সঙ্গে আলাপটা না করিয়ে দিয়ে পারলাম না। মিস্টার নস্কর, উনি মিস্টার মুখার্জি। নস্কর দেখলাম সাহেবি মেজাজের লোক, নমস্কার না করে ডান হাতটা বাড়িয়ে দিলেন। বাতিকবাবু মুখে কোন রকম সৌজন্য প্রকাশ না করে হাতটা ধরে হ্যান্ডশেক করলেন, তারপর যেমন দাঁড়িয়েছিলেন তেমনি দাঁড়িয়ে রইলেন। আমরা তো বটেই, মিস্টার নস্করেরও নিশ্চয় বেশ অপ্রস্তুত লাগছিল। প্রায় আধা মিনিট চুপ করে থাকার পর আর না পেরে নস্কর বললেন,
ওয়েল, আমি তাহলে এগোই, আপনার কথা শুনছিলাম, লাগিলে আলাপ হয়ে গেল।
চলি মিস্টার মুখার্জি, আমাকেও বাধ্য হয়ে কথাটা বলতে হল। বাতিকবাবুকে এবার সত্যিই পাগল বলে মনে হচ্ছিল। রাস্তার মাঝখানে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে কি যেন ভাবছেন তা উনিই জানেন। আমাদের দুজনের বিদায় নেওয়াটা উনি যেন গ্রাহ্যই করলেন না। নস্করকে না হয় পছন্দ না হতে পারে, আমার সঙ্গে তো আজ সকালে দিব্যি ভালো ব্যবহার করেছেন। ভদ্রলোককে ছাড়িয়ে এগিয়ে গিয়ে পিছন দিকে ফিরলাম, তিনি এখনো ঠিক একইভাবে দাঁড়িয়ে আছেন। নস্কর মন্তব্য করলেন,
আপনার কাছে শুনে যতটা চিটগ্রস্ত মনে হয়েছিল এখন দেখছি তার চেয়েও বেশ কয়েক কাঠি বেশি।
রাত নটা, সবেমাত্র ডিনার শেষ করে একটা পান মুখে নিয়ে গোয়েন্দা উপন্যাসটা নিয়ে বিছানায় ঢুকবো ভাবছি, এমন সময় বেয়ারা এসে খবর দিল একজন লোক আমাকে খোঁজ করছে। বাইরে বেরিয়ে এসে রীতিমতো অবাক হয়ে গেলাম, এত রাতে বাতিকবাবু আমার কাছে কেন? আজ এই সন্ধেবেলা ভদ্রলোকের যে মুহ্যমান ভাবটা দেখেছিলাম সেটা যেন এখনো সম্পূর্ণ কাটেনি। বললেন,
একটু বসার জায়গা হবে ভাই নিরিবিলি? বাইরে দাঁড়াতে আপত্তি ছিল না, কিন্তু আবার গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।
ভদ্রলোককে আমার ঘরে নিয়ে এলাম, চেয়ারে বসে হাঁপ ছেড়ে বললেন,
পালসটা একবার দেখো তো, তোমায় তুমি বলছি, কিছু মনে করো না।
গায়ে হাত দিয়ে চমকে উঠলাম, রীতিমতো জ্বর। ব্যস্ত হয়ে বললাম, একটা অ্যানাসিন দেব, আমার সঙ্গেই আছে। বাতিকবাবু হেসে বললেন,
কোন সিনেই কাজ দেবে না রে, জ্বর থাকবে রাতটা, কাল রেমিশন হয়ে যাবে, কিন্তু আসল ব্যাপারটা জ্বর নয়, তোমার কাছে চিকিৎসার জন্য আসিনি, আমার যেটা দরকার সেটা ওই আংটিটা।
আংটি? কোন আংটির কথা বলছেন ভদ্রলোক? আমার হতভম্ব ভাব দেখে ভদ্রলোক যেন একটু অসহিংসভাবে বললেন,
ওই যে লস্কর না তস্কর কি নাম বললে, তার হাতের আংটিটা দেখো নি, সস্তা আংটি, পাথরটা তো নেই, কিন্তু ওটি আমার চাই।
এখন মনে পড়ল মিস্টার নস্করের ডান হাতে একটা রূপোর সিগনেট রিং লক্ষ্য করেছিলাম বটে। বাতিকবাবু বলেই চলেছেন,
হ্যান্ডশেকের সময় হাতের তেল ওই ছেঁকে গেল আংটিটা, মনে হলো শরীরের ভেতর একটা এক্সপ্লোশন হয়ে গেল, তারপর যা হয় তাই। রাস্তার মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে আরম্ভ করেছিলুম, এমন সময় উল্টো দিক থেকে একটা জিপ এসে দিল সব মাটি করে।
তার মানে ঘটনাটা আপনার দেখা হয়নি?
যতদূর দেখেছি ততই যথেষ্ট খুনের ব্যাপার, আত তাই মুখ দেখিনি। আংটি সময়ে থাপটা এগিয়ে যাচ্ছে একটা লোকের গলার দিকে, ভিক্টিম অবাঙ্গালি, মাথা রাজস্থানি টুপি, চোখে সোনার চশমা আর চোখ বিস্ফোরিত, চেঁচাবে বলে মুখ খুলেছে, তলার পাটির একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো, ব্যাস এই পর্যন্ত। ওই আংটিটা আমার চাই।
আমি কয়েক মুহূর্ত বাতিকবাবুর দিকে চেয়ে থেকে বাধ্য হয়ে বললাম, দেখুন মিস্টার মুখার্জি, আংটি যদি আপনার প্রয়োজন হয় তো আপনি নিজে মিস্টার নস্করের কাছে চেয়ে দেখুন না, আমার সঙ্গে তার আলাপ সামান্যই। আমি যতদূর বুঝেছি তিনি আপনার হবির ব্যাপারটা তেমন সহানুভূতির দৃষ্টিতে দেখেন না।
তাহলে আমি চেয়ে কি লাভ সেটা বলুন, তার চেয়ে বরং।
ভেরি সরি মিস্টার মুখার্জি, আমি ভদ্রলোককে বাধা দিয়ে স্পষ্ট কথাটা না বলে পারলাম না, আমি চাইলেও কোনো ফল হবে বলে মনে হয় না। এসব আংটি টাংটির প্রতি এক এক সময় মানুষের কিরকম মমতা থাকে সেটা তো আপনি জানেন, উনি যদি জিনিসটা ব্যবহার না করতেন তাহলে। ভদ্রলোক আর বসলেন না, একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে এই টিপটিপ বৃষ্টির মধ্যে অন্ধকারে বেরিয়ে পড়লেন। আমি মনে মনে বললাম, ভদ্রলোকের আবদারটা একটু বেয়ারা রকমের, রাস্তা থেকে জিনিস কুড়িয়ে না একটা সামান্য ব্যাপার, কিন্তু লোকের ব্যক্তিগত ব্যবহারের জিনিস নিয়ে তার কালেকশন বাড়ানোর প্রয়াসটা অন্যায় প্রয়াস, এ ব্যাপারে কেউই তাকে সাহায্য করত না, আমিই বা কি করে করব। আর নস্কর এমনিতেই বেশ কাঠখোট্টা লোক, তার কাছে চেয়ে ওই আংটি পাবার আশা করাটাই ভুল। পরদিন সকালে মেঘ কেটে গিয়ে দিন ফর্সা হয়েছে দেখে চা খেয়ে বার্ছিলের উদ্দেশ্যে হাঁটতে বেরিয়ে পড়লাম। খটখটে দিন, ম্যাল লোকে লোকারণ্য, ভিড়ের মধ্যে দিয়ে ঘোড়া ও চেঞ্জারদের সঙ্গে কলিশন বাঁচিয়ে ক্রমে গিয়ে পড়লাম অবজারভেটরি হিলের পশ্চিম দিকে অপেক্ষাকৃত জনবিরল রাস্তাটায়। কাল রাত থেকে মাঝে মাঝে বাতিকবাবুর করুণ মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, আর মনে হচ্ছিল একটা ইচ্ছা দানা বাঁধছিল, যদি ঘটনাচক্রে নস্করের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে একবার আংটির কথাটা বলে দেখব, হয়তো আংটিটার প্রতি তার তেমন টান নেই, চাইলেই দিয়ে দেবেন। সেটা বাতিকবাবুর হাতে তুলে দিতে পারলে তার মুখের ভাব যে কেমন হবে সেটা বেশ বুঝতে পারছিলাম। ছোটবেলায় ডাক টিকেট জমাতাম, কাজে হবির নেশা যে কি জিনিস সেটা আমার জানা ছিল। আর বাতিকবাবুর লোকটা সাথেও নেই পাচেও নেই, নিজের উদ্ভট শখ নিয়ে নিজেই মেতে আছেন, গায়ে পড়ে কাউকে দলে টানবার চেষ্টা করছেন না, হয়তো জীবনে প্রথম অন্যের একটা জিনিসের প্রতি লোভ দেখাচ্ছেন, তাও সেটা এমন মহামূল্য কিছুই নয়। সত্যি বলতে কি, কাল রাত্রের পরে আমার ধারণা হয়েছে যে ভদ্রলোকের অলৌকিক ক্ষমতা টমতা কিছুই নেই, ওই শখের সমস্ত ব্যাপারটি ওর আগপাগলা মনের কল্পনার উপর দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তাতেই যদি এই নিঃসঙ্গ লোকটি খুশি থাকে তাতে আর কি এসে যাচ্ছে। কিন্তু বাড়ছিলের রাস্তায় ঘন্টা দুয়েক ঘুরেও নস্করের সঙ্গে দেখা হল না। মেলে যখন এসে পৌঁছেছি তখন প্রায় 10:30, ভিড় তখনও রয়েছে, কিন্তু যাবার সময় যেমন দেখে গেছি তার চেয়ে একটু তফাত। এদিক ওদিক ইতস্তত ছড়ানো 10-20 জনের জটলা, এবং সেই জটলার মধ্যে কি যেন উত্তেজিত আলোচনা চলছে। এগিয়ে যেতে পুলিশ, তদন্ত, খুন ইত্যাদি কথাগুলো কানে আসতে লাগলো। এক অপরিচিত প্রৌঢ় বাঙালিকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার মশাই, কিছু হয়েছে রয়েছে নাকি? ভদ্রলোক বললেন,
কলকাতা থেকে কে এক সাসপেক্টেড ক্রিমিনাল নাকি এখানে এসে গা ঢাকা দিয়েছিল, তাকে ধাওয়া করে পুলিশ এসেছে, খানা তল্লাশি চলছে।
লোকটার নাম জানেন?
আসল নাম জানি না, এখানে নাকি নস্কর বলে পরিচয় দিয়েছে।
আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল, একটি মাত্র লোকই আসল খবরটা দিতে পারবে, ডাক্তার ভৌমিক। তার বাড়ি পর্যন্ত আর যেতে হলো না, লেজেন্ডলা রোডের রিক্সা স্ট্যান্ডের কাছে খাস্তগির ও ভৌমিকের সঙ্গে দেখা হয়ে গেল। ভৌমিক বললেন,
ভাবতে পারো, লোকটা কাল বিকেলে আমার বাড়িতে বসে চা খেয়ে গেল, পেটে একটা পেন হচ্ছে বলে 3 দিন আগে আমার কাছে এসেছিল চিকিৎসার জন্য, আমি ঔষধও দিয়েছি, একা লোক নতুন এসেছে তাই তাকে বাড়িতে খেতে ডাকলাম, আর আজ এই ব্যাপার।
লোকটা ধরা পড়েছে? উদ্গ্রীব ভাবে প্রশ্ন করলাম।
এখন তো পারিনি, সকাল থেকে মিসিং, পুলিশ খুঁজে চলেছে, তবে এই শহরে তো আছেই, যাবে আর কোথায়,
কিন্তু কি সাংঘাতিক ব্যাপার বলো তো।
ভূমিকার খাস্তকি চলে গেলেন। আমি বেশ বুঝতে পারছি আমার নারী চঞ্চল হয়ে উঠেছে। শুধু নস্কর ক্রিমিনাল বলে নয়, বাতিকবাবুর আংটির প্রতি লোভের কথা ভেবে। খুনির হাতের আংটি, ভদ্রলোক বলেছিলেন। তাহলে কি সত্যি লোকটার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা রয়েছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এসব কথা ভাবতে ভাবতে ইচ্ছে করলো বাতিকবাবুর সঙ্গে একবার দেখা করি। ভদ্রলোক কি খবরটা পেয়েছেন? একবার খোঁজ করে দেখা দরকার। কিন্তু 17 নম্বর বাড়ির দরজায় বাড়তিনেক টোকা দিয়েও কোনো উত্তর পেলাম না। এদিকে আবার মেঘ করে এসেছে। আমি দ্রুত পা চালিয়ে আমার হোটেলে চলে এলাম। আধ ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি নামল। ঝলমলে সকালটা এক নিমিষে একটা সুদূর অতীতের ঘটনায় পরিণত হল। পুলিশ সার্চ চালিয়ে যাচ্ছে। কোথায় গা ঢাকা দিলেন মিস্টার নস্কর? আর কাকেই খুন করলেন ভদ্রলোক? খুনটা করলেনই বা কিভাবে? 3:30 সময় আমাদের হোটেলের ম্যানেজার মিস্টার সন্ধি খবর টানলেন। নস্কর যে বাড়িটাই ছিল তার ঠিক পেছনে পাহাড়ের খাদে 30 হাত নিচে মাথা থেতলানো অবস্থায় নস্করের মৃতদেহ পাওয়া যায়। আত্মহত্যা, মস্তিষ্ক বিকৃতি, পালাতে গিয়ে পাহাড়কে পড়ে যাওয়া ইত্যাদি নানা রকম অনুমান করা হচ্ছে। ব্যবসাগত ব্যাপারে পার্টনারের সঙ্গে শত্রুতা, সেই থেকে খুন। মৃতদেহ লুকিয়ে ফেলে দার্জিলিং এসে গা ঢাকা, পুলিশ কর্তৃক কলকাতায় মৃতদেহ আবিষ্কার ইত্যাদি। না, বাতিকবাবুর সঙ্গে একবার দেখা না করলেই নয়, লোকটাকে আর হেসে উড়িয়ে দেওয়া চলে না। সুইজারল্যান্ডের ওয়ালচেয়ারের ঘটনা মন করা হতে পারে, দার্জিলিং এর ঘটনা তিনি আগে থেকে জেনে থাকতে পারেন, কিন্তু নস্কর যে খুনি সেটা তিনি জানলেন কি করে? 5টা নাগাদ বৃষ্টি একটু ধরতেই তার বাড়ি গিয়ে হাজির হলাম। টোকা মারতেই দরজা খুলে গেল। বাতিকবাবু হেসে বললেন,
এসো ভাইয়া, ভেতরে এসো, তোমার কথাই ভাবছিলাম।
ভেতরে ঢুকলাম। সন্ধ্যা হয়ে এসেছে। বাতিকবাবুর টেবিলের উপর টিমটিম করে একটা মোমবাতি জ্বলছে।
আজও ইলেকট্রিসিটি আসেনি,
ম্লান হাসি হেসে বললেন ভদ্রলোক। আমি বেতের চেয়ারে বসে বললাম, খবর পেয়েছেন?
তোমার সেই তস্করের খবর? খবরে আর আমার কি হবে বলো, আমি সবই জানতে পেরেছিলাম, তবে আমি তার কাছে কৃতজ্ঞ।
কৃতজ্ঞ? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি।
আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান জিনিসটি সে আমাকে দিয়ে গেছে।
দিয়ে গেছে?
ওই দেখো না, টেবিলের উপর।
আমার টেবিলের দিকে চাইতে মোমবাতির পাশেই খোলা খাতার সাদা পাতার উপর আংটিটা চোখে পড়ল।
ঘটনার বর্ণনাটা লিখে রাখছি, আইটেম নম্বর 173।
বাতিকবাবু বলল। আমার মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, দিয়ে গেছে মানে কখন দিয়ে গেল?
এমনিতে কি দিতে চায়?
বাতিকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন।
জোর করে নিতে হলো?
আমি স্তব্ধ হয়ে বসে আছি। ঘরের ভেতর একটা টাইম পিস টিক টিক করে বেজে চলছে।
তুমি এসে ভালোই হলো,
বাতিকবাবু বললেন।
একটা জিনিস তোমাকে দিচ্ছি, সেটা তোমার কাছেই রেখে দিও।
বাতিকবাবু চেয়ার ছেড়ে উঠে ঘরের উল্টো দিকে অন্ধকার কোণটায় চলে গেলেন। সেখান থেকে খুটখুট শব্দ এলো, আর তার সঙ্গে তার কথা।
এটাও আমার সংগ্রহে রাখার উপযুক্ত জিনিস, কিন্তু এটার প্রভাব আমি সহ্য করতে পারছি না। বারবার জ্বর আসছে, আর একটা ভারী অপ্রীতিকর দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠছে।
ভদ্রলোক কথা বলতে বলতে অন্ধকার থেকে আলো এসে দাঁড়িয়েছেন। তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়েছেন তিনি। সেই হাতে ধরা রয়েছে তার অতি পরিচিত লাঠিটা। মোমবাতির এই ম্লান আলোতে বুঝতে পারলাম যে লাঠির হাতলের মাথায় যে লাল দাগটা রয়েছে সেটা শুকিয়ে যাওয়া রক্তের দাগ ছাড়া আর কিছুই নয়।
বন্ধুরা, চলছিল বা চলছে কুয়াশা, চলছিল না চলছে কুয়াশা এবং কুয়াশা এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা গল্প বাতিকবাবুর কাহিনীটি, এবং পড়ে শুনিয়েছে সেতু, আর আপনার সাথে আছে আমি শারমিন। আর একটা ছোট্ট বিরতি নেব, কিন্তু বিরতির আগে জানিয়ে দিচ্ছি যেসব বন্ধুদের হিসেব করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তারা মাথা নষ্ট না করে এক্ষুনি এয়ারটেল নিয়ে নিন। এয়ারটেলে কথা বলুন মাত্র 1 পয়সা প্রতি সেকেন্ড যে কোনো অপারেটরের, কারণ এয়ারটেলে কথা বেশি হিসেব কম। আর অনেকে লিখেছেন আমাকে, আব্দুল্লাহ লিখেছেন শাহজাহানপুর থেকে, আজকে আমি তোমাদের শুনছি আর আমার ফ্রেন্ড শিল্পা তোমাদের শুনছে, আর লিখেছে অনেক ভয় লাগছে, তা কিছু হলো ভয় পাওয়ার কোন কারণ নেই। আর সবাইকে আরো একবার জানিয়ে দিচ্ছি, আমরা গত পর্বে শেষ করতে পারিনি ব্র্যাম স্টোকার রচিত ড্র্যাকুলার কাহিনীটি, যেটি আমরা সম্প্রচার করেছিলাম গত ঈদের দিন, গত সপ্তাহে, গত সোমবার। প্রথম পর্বটি শুনেছিলেন, আজকে শুনবেন দ্বিতীয় পর্ব। কিন্তু দ্বিতীয় পর্বের আগে রয়েছে ছোট্ট একটা বিরতি, অর্থাৎ রাত বারোটার খবর শুনব। রাত বারোটার খবর শুনেই চলে যাব ড্র্যাকুলার মূল কাহিনী, ড্র্যাকুলার মূল কাহিনী, কুয়াশার মূল কাহিনীতে। আজকে রয়েছে ড্র্যাকুলার, ড্র্যাকুলার শেষ পর্ব শুনব। তো ঠিক আছে, আমরা ছোট্ট বিরতি নিয়ে নিই, তারপর আবার ফিরছি। আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানিয়ে দিয়ে যাওয়ার আগে যে কোনো মোবাইল থেকে 2221 নম্বরে পাঠাবেন। স্বাগত আরেকবার কুয়াশার রাতে, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, সাথে আছে আমি শারমিন। আর সময় হয়ে গেছে আমাদের মূল কাহিনী সম্প্রচার করার, অর্থাৎ আমরা আজকে যে কাহিনীটা শুনব এর গত সপ্তাহে, এটার আগের পর্ব আমরা শুনেছি, অর্থাৎ আজকে শুনব এই কাহিনীর শেষ পর্ব। এবং কাহিনীর নাম হচ্ছে ড্র্যাকুলা, ব্র্যাম স্টোকার রচিত ড্র্যাকুলার কাহিনীর শেষ পর্ব আজকে শুনব। গত সপ্তাহে প্রথম কাহিনী শুনে ফেলেছি। আর অমন আর দেরি না করি, অনেকেই লিখে পাঠিয়েছেন যে আপু বাকিটা কখন শুনবার, যারা বলছে যারা আগের পর্ব মিস করে ফেলেছেন, যারা আগের পর্ব মিস করে ফেলেছেন, প্লিজ আপনি এবিসি রেডিও বিডি ডট এফ এম, অর্থাৎ আমাদের পেজে গিয়ে লগ ইন করে, আমাদের যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে লগ ইন করে সংগ্রহশালা বলে লেখা আছে বা আর্কাইভ, সেখানে গিয়ে আপনি ডাউনলোড করে শুনতে পারেন প্রথম পর্বটি। প্রথম পর্বটি না শুনে দ্বিতীয় পর্বটি শুনলে কিন্তু লাভ হবে না কোনো, তারপরে শুনতে থাকুন, আগেটা শুনে নেবেন পরে। আর কয়েকটা SMS পড়ে মূল কাহিনীতে চলে যাচ্ছি। একেবারে শেষে এই মুহূর্তে যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইমাম, চিটাগং থেকে, চিটাগং রাঙ্গুনিয়া থেকে লিখেছে, কেমন আছেন আপু? আমি কিন্তু ভালো নেই, খুব মাথা ব্যথা করছে। আমি মনে আমাদের সঙ্গে থাকলে, কাহিনী শুনতে থাকলে মাথা ব্যথা চলে যাবে। বাংলার যুবক লিখেছে, ঘটনাটা একেবারেই অন্যরকম, বুঝলাম না। কৃষ্ণা লিখেছে গাজীপুর থেকে, শামিন আপু আই লাভ সেতু ভাইয়া ভেরি মাচ, অনেক ধন্যবাদ, জানিয়ে দেব সেতুকে। আর ওহি লিখেছে, আপু আই লাভ ইউ, আজ আমি আর আমার বন্ধু মামুন কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে আজকের কুয়াশা। আজকে কুয়াশা ভয় লাগছে কারণ গত পর্বে আমরা এমন এক জায়গায় শেষ করেছি যে স্বাভাবিকভাবেই সবার কৌতূহল রয়ে গেছে পরের পর্বে কি আছে। আজকে শেষ পর্ব, এটা শুনলেই পুরো রহস্যের সমাধান হয়ে যাবে। বেবিলন চাকমা লিখেছে বুড়িঘাট থেকে, আপু আগামীকাল থেকে আমার SSC মডেল টেস্ট এক্সাম, প্লিজ আপু আমার জন্য দোয়া করো, অল দ্য বেস্ট বেবিলন চাকমা। আর লিখেছে রাজা চিটাগং থেকে, আপু কেমন আছেন? আমার জন্য দোয়া করেন, কাল থেকে আমার SSC টেস্ট এক্সাম। মাই লাভ শারমিন আপু, মাই বেস্ট প্রোগ্রাম কুয়াশা, অনেক ধন্যবাদ। সপ্ত ফ্রম রামপুরা লিখেছে, আপু ইন্টারনেট থেকে কুয়াশা ডাউনলোড করব কিভাবে? ABC রেডিও বিডি ডট এফ এম, www.abcradiobd.fm, এখানে লগ ইন করতে হবে, তারপরে ABC ওয়েবসাইটটি পাওয়া যাবে। আর ভৌতিক রাকিব লিখেছে আবারও, আপনি ঈদের দিন SMS কেন পড়নি? ঈদের দিন SMS পড়বার কোন অবকাশ ছিল না, আরও পড়িনি এই কারণে যে যেহেতু পর্বটা শেষ হয়েছে একেবারে শেষের দিকে, আমরা গত সপ্তাহে আমরা যেটা করেছিলাম যে গত সপ্তাহে আমরা প্রথম পর্ব শুনেছি, যার ফলে গল্প বাকি রয়ে গিয়েছিল, দেখে আমি আর ঢুকিনি মাঝখানে। আর একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছিল, আমাদের যে অনুষ্ঠানের প্রধান ছিল একসময় সাবেক গোলাম ফারুক, ঠিক কুয়াশা শুরু করবার আগ মুহূর্তে আমি খবর পেয়েছি যে তিনি মারা গেছেন। তো সেই মুহূর্তে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল, তারপরেও আমি আপনাদের জন্যই কুয়াশাতে ছিলাম, অন্য কেউ হলে হয়তো থাকতে পারত না। তো এরকম অবস্থার মধ্যে অনেক কিছু অনেক সময় কিছুটা ছাড় দিতে হয়, আশা করি আমাকে ক্ষমা করবেন সে কারণে। তো গত পর্বে ড্র্যাকুলা আমরা ছোট করে একটু বলছি, যারা মিস করেছেন, জোনাথন হারকার নামে এক লয়ার, তাকে, সে লন্ডনে বসবাস করত, তাকে চিঠি পাঠান ড্র্যাকুলা নামে ট্রান্সিলভেনিয়ার একজন কাউন্ট। সে চিঠি পেয়ে জোনাথন হারকার আইনি কিছু কাগজ, তার জমি জমা ক্রয়ের কিছু ব্যাপার ছিল, বিষয় ছিল ট্রান্সিলভেনিয়াতে, সেই দুর্গে যায় ড্র্যাকুলার দুর্গে, এবং সেখানে গিয়ে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এবং তিনি তার বাগদত্তা মিনাকে রেখে যায় লন্ডনে, মিনার এক বন্ধু থাকে লুসি, তার শারীরিক অবস্থার খুব দ্রুত অবনতি ঘটতে থাকে, এবং এক পর্যায়ে জানা যায় যে ড্র্যাকুলাই তাকে আসলে অ্যাটাক করত, প্রতি রাতে তার রক্ত চুষে খেত, এবং একটা পর্যায়ে সে মারা যায়, মারা যায়নি তখনও। যাক, কি হয়েছিল আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, এই পর্বে জানব। তো তখনও ড্র্যাকুলার ড্রাকুলা, একটা সময় ড্রাকুলার জোনাথন হারকার কি ছিল সেটা আমরা জানি না, জোনাথন হারকার আটকে ছিল সেই দুর্গের মধ্যে, সেই দুর্গ প্রাসাদের ভিতরে তাকে আটকে রাখা হয়েছিল। সেখানে ড্রাকুলার তিন বোন ডাইনি তারা একটা সময় এক রাতে তাকে আক্রমণ করে জোনাথন হারকারকে, এবং জোনাথন হারকার নিচে যে জিপসিগুলো ছিল দুর্গের নিচে তাদের মারফত একটা মিনাকে চিঠি পাঠাবার ব্যর্থ চেষ্টা করে, যে চিঠিটা কিনা পর ড্রাকুলার হাতে পৌঁছে যায়। আসলে সেই জিপসিগুলো সব ড্রাকুলার উপাসনা করত, তার শিষ্য ছিল সবাই, যার ফলে জোনাথন হারকার সে চিঠি কখনই মিনার কাছে পৌঁছেনি। কিন্তু কি হয়েছিল জোনাথন হারকারের সেটা কিন্তু আমরা গত পর্বে জানতে পারিনি, এবং কি হয়েছিল লুসির সেটাও আমরা জানতে পারিনি। তো সবই আমরা জানবো আজকের এই শেষ পর্বে। তো আমার সঙ্গে থাকুন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশা, আর আজকে আমাদের কুয়াশার গল্প ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা। এখন শুনবো প্রথম পর্ব, তারপরে ফিরে এসে কথা বলছি। একদিকে ড্রাকুলার প্রাসাদ দুর্গে আটকে আছে জোনাথন,
বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও মিনা, মিনা আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই মিনা, আমি বাঁচতে চাই।
জোনাথনের সাথে কি ঘটে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, আর ওদিকে বেরিয়ে চলেছে রেনফিল্ডের পাখি,
মাছি, চড়াই পাখি, সবই বড় উপাদেয় খাবার। শহর আমাকে গ্রহণ করো,
আরেকদিকে একটি জাহাজের সব নাবিকের রহস্যজনক মৃত্যু, মিনার বান্ধবী লুসির সাথে ঘটে যাওয়া আশ্চর্য রকমের রহস্যজনক সব ঘটনা। গল্পের রহস্য কিভাবে হবে সমাধান? জোনাথন কি ওই দুর্গ থেকে মুক্তি পাবে? মিনা কি ফিরে পাবে তার জোনাথনকে? আর কোনোদিন কি সুস্থ হতে পারবে লুসি? রেনফিল্ডের ক্রমেই বেড়ে যাওয়া পাগলামির অর্থ কি? সব রহস্যের উন্মোচন হবেই। গত পর্বের কুয়াশার রহস্য ভেদ করতে শুনতে হবে কুয়াশার আজকের গল্প।
রেনফিল্ডের মধ্যে গত রাত থেকে অদ্ভুত একটা পরিবর্তন এসেছে। রাত 8টার পর ভীষণ উত্তেজিত হয়ে ওঠে সে, কুকুরের মতো গন্ধ শুকে বেড়াতে থাকে চারিদিকে। ওর এই আচরণে ভেবাচাকা খেয়ে যায় হাসপাতালের নার্সরা। নার্সদের সাথেও দুর্ব্যবহার করে রেনফিল্ড, না পেরে নার্সরা আমাকে নিয়ে যায় ওর কাছে। রেনফিল্ড কি হয়েছে তোমার? নার্সরা বলল তুমি নাকি ওদের সাথে দুর্ব্যবহার করেছ, এটা কি ঠিক?
দেখুন, আপনার সাথে অযথা বকবক করার সময় নেই এখন আমার। দেখছেন না, স্বয়ং প্রভু এসে দাঁড়িয়েছেন আমার সামনে।
কি বলছো কি তুমি, প্রভু এসে দাঁড়িয়েছেন মানে? আচ্ছা অন্য কথা বলো, তোমার পোকামাকড় পশু পাখিগুলোর কি অবস্থা?
ডক্টর বাজে বকবেন না, এখন ওসব কথা শুনতে চাই না আমি।
কি বলছো রেনফিল্ড, এরই মধ্যে মাকড় আর চড়িগুলোর কথা বেমালুম ভুলে গেলে?
ওদের জন্য এখন আর আমার কিছুই করার নেই। আসলে ব্যাপারটা কি জানেন ডক্টর, কোনে বিয়ের আসরে পৌঁছানো পর্যন্ত হাসি আনন্দে উচ্ছল হয়ে থাকে তার সখীরা, খিলখিল খিলখিল খিলখিল, কিন্তু কোনে পৌঁছানো মাত্রই বিষাদে ভরে যায় তাদের মন।
রেনফিল্ডের কথার মাথা মন্ড কিছুই বুঝলাম না আমি। ঘরে ফিরে আসার কিছুক্ষণ পরে নার্সটা হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল রেনফিল্ড পালিয়েছে, সম্ভবত গির্জার দিকটাতেই গেছে। ওদেরকে নিয়ে ছুটে গেলাম সেখানে। হ্যাঁ ঠিকই, তাই প্রার্থনার ভঙ্গিতে গির্জার বিশাল এক কাঠের দরজার কাছে দরজায় মুখ ঠেকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে রেনফিল্ড।
প্রভু, তোমার আদেশ পেয়ে এখানে এসেছি আমি, তোমার এই দিনহীন কৃতদাসকে কৃতার্থ করো, কতদিন ধরে তোমারই সাধনা করছি আমি, আজ দেখেছই যদি পায়ে ঠেলে দিও না, তোমার করুণা ভিক্ষা করছি আমি, শুধু তোমার করুণা পেলেই খুশি হব আমি।
আমি কিছু বলে ওঠার আগে নার্স আর গার্ড গুলো গিয়ে ধরে ফেলল রেনফিল্ডকে। ক্রুদ্ধ সিংহের মতো গা ঝাড়া দিয়ে ওদের সব কজনের সাথে যুদ্ধ করতে লাগলো সে। ওর মতো শাস্ত্রের একজনের গায়ে এত শক্তি কোথা থেকে আসলো কে জানে। তারপরও যখন ওকে ধরে বেঁধে ফেলা হলো তখনও বলতে থাকলো,
প্রভু আমাকে ক্ষমা করো, আমাকে গ্রহণ করো প্রভু, আমাকে করুণা করো, যতদিন না তোমার সময় হয় ধৈর্য ধরে অপেক্ষা করবো আমি।
এই কোন প্রভুর সাথে কথা বলছে রেনফিল্ড? না, আরো ঘাটিয়ে দেখতে হবে ওকে। ওকে ওর ঘরে নিয়ে আসার পর আমি গার্ডদের বললাম ওর বাঁধন খুলে দিতে। বাঁধন খোলার সাথে সাথে আরো সাংঘাতিক ক্ষিপ্ত হয়ে চেঁচামেচি জুড়ে দিল সে। আবার হঠাৎ করে চুপ করে গেল সে। তারপর বিড়বিড় করে বলতে লাগলো,
এখন থেকে তোমার নির্দেশের অপেক্ষা করবো, তাতে যদি আমাকে সারা জীবন অপেক্ষা করতে হয় তবুও ভালো, আমি তাই করব। আর তুমি কি ভেবেছিলে যে আমার বাঁধন খুলে দিলে আমি পালাবো? বুদ্ধ একটা
রেনফিল্ড, তুমি আমার কাছে বিড়াল চেয়েছিলে, আমি ভেবে দেখলাম তোমাকে আসলে একটা বিড়াল দেওয়া দরকার, তা ওটা কি তুমি আজকেই চাও?
না ডক্টর, বিড়ালের আর কোনো প্রয়োজন নেই, এখন আমি অনেক ঊর্ধ্বে উঠে গেছি, ওসব সামান্য ব্যাপার ভাবাচ্ছে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করব। অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে কখনো কখনো।
কয়েকদিন পরের ঘটনা। ঘরের কোণে চুপচাপ বসেছিল রেনফিল্ড। নার্স ঘরে ঢুকতে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে খোলা দরজা দিয়ে এক ছুটে বাইরে বেরিয়ে যায় সে। রেনফিল্ড পালিয়ে যাবার সঙ্গে সঙ্গে জনকে গিয়ে খবর দেয় নার্সরা। তারপর সবাই মিলে খুঁজতে খুঁজতে সেই পুরনো গির্জাটার সামনে গিয়ে হাজির হয়। ওদের দেখা মাত্রই দাঁত মুখ খিঁচিয়ে ওঠে রেনফিল্ড। আবার ওকে কোনো রকমে ধরে ফেলল গার্ডরা। আবার ওর হাত পা বেঁধে হাসপাতালের পথে রওনা হলো সবাই। মাঝপথে এসে হঠাৎ থমকে দাঁড়ালো রেনফিল্ড, দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। ওর দৃষ্টি অনুসরণ করে সবাই দেখল উজ্জ্বল জ্যোৎস্নায় বিশাল এক বাদুর পশ্চিম আকাশের দিকে উড়ে যাচ্ছে। রাতের বেলা বাদুর আকাশে উড়বে এতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু এই বাদুরটার কাজ কারবার অন্য সাধারণ বাদুরের মতো না, সম্পূর্ণ আলাদা। ডানা ঝটপট করে মৃদু শব্দ তুলে একে বেঁকে উড়ে যাচ্ছে না ওটা, অনেক উঁচুতে চিল যেভাবে বাতাসে ডানা মেলে তেমনই নিঃশব্দে উড়ে চলেছে বাদুরটা, আর একটা অস্পষ্ট হালকা ধোঁয়ার রেখা রেখে যাচ্ছে পেছনে। এমন অদ্ভুত ব্যাপার দেখা তো দূরের কথা, কখনো কেউ কারোর কাছে শোনেনি পর্যন্ত। আস্তে আস্তে পশ্চিম আকাশের দিগন্তে মিলিয়ে গেল বাদুরটা। যতক্ষণ দেখা গেল ওটাকে, রেনফিল্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওটার দিকে, আশ্চর্য। তারপর কিন্তু জনদের সাথে যেতে বিন্দু মাত্র আপত্তি করল না রেনফিল্ড। কোন অশুভ শক্তির প্রভাব পড়েছে ওর উপর, ধারণাটা আরো বদ্ধমূল হয়ে গেল জনের মনে। পরদিন সকালেই জনের কাছে একটা চিঠি এলো তার প্রিয় বন্ধু আর্থারের কাছ থেকে। একটি চিঠি আরো একটি অশুভ শক্তির সাথে লড়ার পথযাত্রা।
ডিয়ার জন, একটা বিশেষ উপকারের আশায় তোমাকে চিঠি লিখছি। কয়েকদিন ধরে সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছে লুসি, দিনকে দিন কেমন যেন দুর্বল আর রোগা হয়ে যাচ্ছে। লুসিকে কারণ জিজ্ঞেস করে কোনো উত্তর পাইনি, ওর মাও কিছুই বলতে পারছে না। ওর বান্ধবী মিনা এতদিন ওর সাথে সাথেই ছিল, কিন্তু ওকেও হঠাৎ চলে যেতে হয়। যাওয়ার আগে ও আমাকে ডেকে পাঠিয়ে লুসি খেয়াল করার জন্য বলে, কিন্তু এদিকে লুসি কিছুতে ডাক্তার দেখাতে রাজি হচ্ছে না। অনেক সাধ্য সাধনা করে শেষ পর্যন্ত রাজি করানো গেছে, কিন্তু ওর একটাই শর্ত, তুই ছাড়া ও কারো কাছে আর চিকিৎসা করবে না। অতএব এবারের মতো লুসিকে বাঁচা, হয়তো লুসির সামনে আসতে তো সংকোচ হবে। তোর অবস্থা থাকলে আমিও তাই করতাম, কিন্তু অন্তত লুসির দিকে চেয়ে একবার ভাব। এদিকে বাবাও হঠাৎ করেই খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, বলতে পারিস মৃত্যুসজ্জায়। একদিকে লুসি আর একদিকে বাবা, আমাকে বাবার কাছে যেতেই হবে। তাই আমি লুসির দায়িত্ব তোর কাছে দিতে চাই। কাল দুপুর নাগাদ তোর আগমন প্রত্যাশা করতে পারি কি? তোর আর্থার।
ডিয়ার আর্থার, যথাসময়ে লুসিদের বাড়িতে পৌঁছে গেছি আমি। লুসিকে বারবার পরীক্ষা করেও কোনো রোগের লক্ষণ চোখে পড়েনি আমার। তবু কেন যেন সন্তুষ্ট হতে পারছি না আমি। গতবার ওকে যেমন দেখে গিয়েছিলাম তেমনটি আর নেই ও। মনে হচ্ছে ওর রোগটা শরীরে নয়, মনে। ওকে বারবার প্রশ্ন করে অদ্ভুত সব কথা জানতে পারলাম আমি। মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয় ওর, ক্লান্তিতে বুঝে আসে ওর দুই চোখের পাতা, ঘুমের মাঝে প্রায় দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে ও। কিন্তু কি দেখেছে কিছুই মনে করতে পারছে না। ছেলেবেলায় নাকি ওকে কখনো কখনো নিশিতে পেত, মাঝখানে কিছুদিন ওরকম আর হতো না, বলতে গেলে সেরেই গিয়েছিল। কিন্তু গত কিছুদিন ধরে আবার ফিরে এসেছে সেই পুরনো অভ্যাসটা। সব দিক ভেবে দেখলাম ওকে সুস্থ করে তোলা আমার সাধ্যে কুলাবে না, কাজে আমার শিক্ষক ভ্যান হেলসিংকে খবর পাঠিয়েছি। জানিসই তো, নানা রকম জটিল ব্যাধি বিশেষ করে মানসিক রোগ সারাতে এই পৃথিবীতে ওর কোনো জুড়িই নেই। তিনি তার ব্যস্ত সময় থেকে সময় বের করবেন বলে কথা দিয়েছেন, উনি আজই চলে আসবেন। আশা করছি লুসিকে আমরা সারিয়ে তুলতে পারব। তুই ভালো থাকিস, তোর জন।
প্রিয় ছাত্রীর ডাকে ছুটে এসেছেন ভ্যান হেলসিং। এই গল্পের খুবই গুরুত্বপূর্ণ চরিত্র সে। তিনি এসে লুসিকে পরীক্ষাও করে দেখেছেন। লুসিকে দেখে ভ্যান হেলসিং এর মুখ কেমন যেন গম্ভীর আর থমথমে হয়ে গেছে, যেন ভয়ঙ্কর কোন সম্ভাবনার ইঙ্গিত পেয়েছেন তিনি। কিন্তু তিনি লুসিকে আরো ভালো করে পরীক্ষা করে দেখতে চান। সেদিন সকাল থেকে লুসির অবস্থা আরো খারাপের দিকে মোড় নেয়। ওর শরীর একেবারে রক্তশূন্য হয়ে পড়েছে, একটু পরপর জ্ঞান হারাচ্ছে লুসি। কি হবে কিছুই বোঝা যাচ্ছে না। ভ্যান হেলসিং এর মতো পণ্ডিত ব্যক্তিও যেন থমকে গেছে। জন আর প্রফেসর কি পারবেন লুসিকে বাঁচিয়ে তুলতে? রাতে লুসিকে ঘুম পাড়িয়ে যার যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে প্রফেসর ভ্যান হেলসিং আর জন। সকালে লুসিকে নিয়ে কথা হয় তাদের।
লুসির রোগের কথা জানিয়েছো আর্থারকে?
না, আপনার জন্য অপেক্ষা করছি। তবে লুসি যে বেশ অসুস্থ সে কথা আমি ওকে জানিয়েছি।
ভালো করেছো, ওকে সবকিছু জানানোর সময় হয়নি এখনো।
আসলে ব্যাপারটা কি স্যার?
ব্যাপার তো নিশ্চয় একটা আছে, তবে আমি আগে নিশ্চিত হয়ে নিই, তারপর বলবো।
এখনই বললে হয় না? আমরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত।
দেখো, সবকিছু জানার কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, তার আগেও জানা যেমন উচিত নয় পরে জেনেও লাভ নেই। অতএব ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে তোমাকে। এখন চলো লুসিকে গিয়ে দেখে আসি।
লুসির ঘরে ঢুকেই চমকে উঠলাম ওর চেহারা দেখে। বিবর্ণ পাংশুটে মুখ, শুকনো ম্লান দুটো ঠোঁট, ঠেলে বেরিয়ে আসছে চিবুকের হাড়। ওকে দেখেই মনে হচ্ছে শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে।
এক্ষুনি এই মুহূর্তে রক্ত দিতে হবে ওকে। এখন থেকে যে কোনো মুহূর্তে রক্তের অভাবে মৃত্যু হতে পারে।
এত তাড়াতাড়ি বাইরে কোথাও থেকে রক্ত জোগাড় করা যাবে না। আমার রক্ত ওর সাথে মেলে কিনা একটু দেখে নিন স্যার।
এটা এমন একটা কেস যে এসব রোগীকে রক্ত দিতে হলে রক্তের গ্রুপ মেলাবার দরকার হয় না, যে কোনো মানুষের রক্ত হলেই চলে। এখন আসো আমার সাথে।
চলুন।
কি খবর জন? লুসি কেমন আছে? ইনি কি প্রফেসর ভ্যান হেলসিং? ও
থ্যাংক ইউ প্রফেসর, আপনি এসে পড়াতে আমি খুবই চিন্তামুক্ত হয়েছি।
ঠিক সময় এসে পড়ছো তুমি, এই সময় তোমার সহযোগিতা খুবই দরকার লুসির।
কি করতে হবে বলুন প্রফেসর, লুসির জন্য শেষ রক্তবিন্দুটি পর্যন্ত দিতে রাজি আছেন।
আপাতত সবটুকু রক্তের দরকার নেই, খানিকটা দিলেই চলবে। লুসিকে রক্ত দেওয়া প্রয়োজন, অর্থাৎ একটু আগে জনি রক্ত দিতে রেডি হয়েছিল, তুমি যখন এসেই পড়েছো।
আমি রাজি, এক্ষুনি দিতে হবে।
হ্যাঁ এক্ষুনি, চলো আর দেরি না করে প্রয়োজনীয় কাজটা সেরে ফেলি। তবে সাবধান আর্থার, অযথা হইচই করলে লুসির ঘুম ভেঙে যেতে পারে, আর ও যদি নিজেই ঘুম থেকে উঠে যায় তাহলেও এমন কোন কথা বলবে না যাতে ও উত্তেজিত হয়ে উঠতে পারে।
স্যার আপনি নিশ্চিন্ত থাকুন।
জন, এই টেবিলটা ধরে লুসির বিছানার পাশে নিয়ে আসো।
আর্থার নির্দেশ পালন করতেই নিপুণ হাতে রক্ত বিনিময়ের কাজটা সেরে ফেলল প্রফেসর ভ্যান হেলসিং। তারপর লুসির গলায় একটা সরু লিকলিকের কালো রেশমি ফিতা ঝুলিয়ে দিচ্ছেন তিনি। ফিতাটাতে লকেটের মতো কিছু একটা বাঁধা। ফিতা পরার সময় গলার কাছের কাপড়টা একটু সরে গিয়েছিল লুসির, আর সেখানে দুটি ক্ষত চিহ্ন।
দাগগুলো দেখেছো জন?
দেখেছি, তবে আজই প্রথম।
এবং এই দাগগুলোর জন্য নতুন কোন চিকিৎসা দিতে হবে আজকে, আর সেজন্য আমাকে আমস্টারডামে যেতে হবে। এই সময়টাতে ওর দিকে বিশেষ খেয়াল রাখবে তুমি, রাতের বেলাও একা ছাড়বে না।
আবার নতুন কি চিকিৎসা
পরে বলবো।
পর পর দুই রাত জেগে কাটিয়ে দারুণ ক্লান্ত জন টলতে টলতে এসে পৌঁছল লুসির ঘরে। দিনের আলোতে আজ ওকে বেশ সুস্থ দেখাচ্ছে। জনের মুখের দিকে তাকিয়ে উদ্বিগ্ন হল লুসি, আর সেটা দেখে ভালো লাগলো জনের।
আজ তোমাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে জন, আজ আর মিছি মিছি আমার পাশে বসে থেকো না, তুমি বরং পাশের ঘরে গিয়ে ঘুমাও, আর মাঝের দরজাটা খোলা রেখো, দরকার হলে আমি ডাকবো তোমাকে।
লুসি এত সুন্দর করে বলল যে জন প্রতিবাদই করতে পারল না। এছাড়া শরীরও চলছিল না, মনেও কোনো জোর ছিল না জনের। সোজা পাশের ঘরে গিয়ে সোফায় গা এলিয়ে দিল জন, আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘুম চলে এলো জনের। প্রফেসরের হাতের স্পর্শে ঘুম ভাঙল জনের। চোখ খুলতেই ভোরের সোনালি আলো এসে লাগলো জনের চোখে, সাথে সাথে চমকে উঠল জন। সকাল হলো কখন? তাহলে লুসি, লুসি ঠিক আছে তো?
লুসির কি খবর?
ভালো।
এভাবে বলছো কেন, কি হয়েছে?
এক্ষুনি চলুন স্যার।
ও মাই গড,
বিছানার সাথে প্রায় মিশে গেছে লুসি। ওর ঠোঁট দুটো মোমের মতো সাদা, ঢেলে বেরিয়ে আসছে ওর চোয়ালের হার। এক রাতের মধ্যেই দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থা হয়েছে ওর।
জলদি যাও, ব্র্যান্ডি নিয়ে এসো এক্ষুনি। অবস্থা খুবই খারাপ, তবে এখনো সময় আছে, রক্ত দিতে হবে ওকে।
আজ আর্থারের জায়গায় আমি শুয়ে পড়লাম, দক্ষ হাতে আজও রক্ত বিনিময়ের কাজ সারলেন প্রফেসর। ধীরে ধীরে একটু স্বাভাবিক হতে শুরু করেছে লুসির শরীর।
রক্ত দিয়েছ, শরীরের উপর অনেক ধকল গেছে তোমার, এখন যাও একটু বিশ্রাম নাও।
না স্যার আমি ঠিক আছি।
আচ্ছা অন্তত সোফাটায় বসে একটু বিশ্রাম করো। আর শোনো, আর্থার যদি কোনো সময় চলে আসে তবে ওকে ভুলেও আজকের কথা বলবে না, তাতে কোনো লাভ হবে না, উঠে আরো বেশি ভয় পাবে ও।
ধীরে ধীরে চোখ খুলল লুসি, আমার দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল সে। খুব ক্লান্ত গলায় বলল,
তোমাকে কিন্তু সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে জন, এবার তোমার একটা বিয়ে করা উচিত, যে তোমাকে দেখে শুনে রাখবে।
তোমরা কথা বলো, আমি এক্ষুনি আসছি।
প্রফেসর কিছুক্ষণের মধ্যেই একটা প্যাকেট হাতে করে ফিরে এলেন।
এর মধ্যে কি ডক্টর?
এগুলো রসুন, তবে ভেবো না এগুলো কোনো সাধারণ জিনিস, তোমার রোগের পক্ষে এগুলো অসাধারণই না, দুর্মূল্য। এগুলোর একটার সাথে একটা গেঁথে আজ রাতে তোমার গলায় পরিয়ে দেব, দেখবে দুঃস্বপ্ন দূর হয়ে যাবে তোমার।
বাহ, আমার সাথে আপনি ঠাট্টা করছেন? ওই রসুনের মালা গলায় ঝোলালেই এই রোগ সেরে যাবে আমার?
কারোর সাথে ঠাট্টা করি না আমি লুসি, আমার প্রত্যেকটা কাজের কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আগে থেকেই সাবধান করে দিচ্ছি তোমাকে, আমার কোনো কাজকেই হেলা চোখে দেখবে না, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। একটু কঠিন কথা বলেই ফেলেছি লুসি, কিন্তু পরে বুঝবে আমি কেন এসব কথা বলছি বা এসব কাজ করছি।
না বুঝে বলে ফেলেছিলাম, আমায় মাফ করবেন প্রফেসর।
এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। আমি রসুনগুলো তোমার ঘরে জানালা দরজা লাগিয়ে দিচ্ছি, তুমি দেখবে রাতের বেলা খুবই অস্বস্তি হচ্ছে তোমার, কিন্তু কিছুতেই গলা থেকে মালাটা আর জানালা দরজা ভুল করেও খুলবে না, মনে থাকবে?
থাকবে।
যাক, একটু শান্তিতে ঘুমাতে পারবো আজ। ট্রেন জার্নি, পড়ালেখা আর প্রচন্ড উদ্বেগের কারণে গত কয়েকদিন চোখের পাতা এক করতে পারিনি।
চলছে কুয়াশায় ব্র্যাম স্টোকারের ড্রাকুলা, সাথে আছি আমি শারমিন। আমরা গত সপ্তাহে প্রথম পর্ব শুনেছি, সেখানে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয়েছে আজকের পর্বের শুরুটা। আমরা শুরুতেই দেখেছি জোনাথনের চিৎকার, বাঁচাও বাঁচাও মিনা, সে খুব আত্মস্বরে চিৎকার করছে, মিনাকে ডাকছে। কি হলো জোনাথনের? জোনাথন কি বাঁচবে? জোনাথন কি বেরোতে পেরেছিল সেই দুর্গ থেকে? তারপর দেখেছি রেনোফিল্ডের পাগলামি চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এবং আমরা এখন এই পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে লুসিকে নিয়ে ভীষণ চিন্তিত জন এবং লুসির ফিয়ান্সে আর্থার। তারা খুবই চেষ্টা চালাচ্ছে লুসিকে সুস্থ করবার জন্য, কিন্তু লুসির কি হয় কেউ জানে না। তার স্লিপ ওয়াকিং এ একটা ডিসঅর্ডার ছিল, আর যেটা ছোটবেলা থেকে তার ছিল, সে প্রতি রাতে এক দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নে কি দেখে, কে আসে তার স্বপ্নে, এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। কিন্তু তার যেটা দেখা দিচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে তার রক্ত শূন্যতা। প্রতি রাতের পরে তার শরীর থেকে রক্ত চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে কি হচ্ছে, এবং সে আরো জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে। এবং ভ্যান হেলসিং নামে জনের যে সিনিয়র একজন ডাক্তার আছেন, তার প্রফেসর, তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তিনি চিকিৎসা করছেন। এবং আমরা শেষে দেখলাম যে ভ্যান হেলসিং লুসিকে বলছে যে তার জন্য একটা দুর্মূল্য ওষুধ নিয়ে এসেছেন, এবং সেটা হচ্ছে রসুন। রসুন দিয়ে গাঁথা মালা লুসিকে পরানো হবে, এবং তিনি বলছেন, খুবই ডিটারমাইন্ডলি বলছেন, যে এই মালা পরলে লুসির রাতে আর কোন দুঃস্বপ্ন হবে না এবং লুসি সুস্থ হয়ে যাবেন। এ পর্যন্ত আমরা শুনেছি, তারপরে কি আছে সেটা আমরা জানবো এর পরের পর্বে। আমার সঙ্গেই থাকবেন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো। সরাসরি চলে যাবো পরের পর্বে। আর আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 2221, আপনি শুনছেন এবিসি রেডিওতে কুয়াশা, এবং কুয়াশাতে চলছে ব্র্যাম স্টোকারের ড্রাকুলা, এবং সাথে আছি আমি অজয় শর্মিন। জনেরও খুব ভালো ঘুম হয়েছে রাতে। সকালবেলা প্রফেসর ভ্যান হেলসিং ও চলে এলেন, তাকেও খুব তরতাজা লাগছে। দুজন মিলে লুসির ঘরের দিকে এগুতেই দেখা হয়ে গেল লুসির মায়ের সঙ্গে। লুসির মা খুবই খুশি, লুসি নাকি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আর তারপর যা বললেন তাতে প্রফেসর আর জনের মাথা ভোঁ ভোঁ করে ঘোরা শুরু করল। কাল রাতে লুসির ঘরে ঢুকে রসুনের গন্ধে লুসির মায়ের বমি উঠে এসেছিল প্রায়, সাথে সাথে ঘরের জানালা দরজা খুলে দেন তিনি। আর লুসির গলা থেকে জানালা দরজায় ঝোলানো সব রসুনের মালাগুলো খুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছেন তিনি। মনে মনে বাড়ির চাকর বাকরগুলোর কার্যকলাপ দেখে খুবই বিরক্ত হয়েছেন তিনি। কে যেন এক দোয়াত কালি ঢেলে দিল প্রফেসরের মুখে। লুসির মায়ের কথা শুনে দপ করে নিভে গেল ওর মুখের হাসি, ধপ করে বসে পড়লেন তিনি পাশের চেয়ারটাতে। প্রফেসরকে এত ভেঙে পড়তে কোনো দিনও দেখেনি জন।
বুঝেছি, সেই শয়তানে লুসির মায়ের হাত দিয়ে জানালা খুলিয়েছে, কিন্তু ওই হারামজাদার কাছে তো আমি হেরে যাব না। চলো জন, আমরা কাজ শুরু করে দেই। এবার রক্ত দেবার পালা আমার। জন, তৈরি হয়ে নাও।
আবার রক্ত বিনিময়ের কাজ শেষ হতেই দ্রুত উঠে
This track was downloaded from fusionbd.com.
মুসলিম প্রফেসর ভ্যান হেলসিং লুসির মায়ের কাছে গিয়ে খুব করে শাসিয়ে আসলেন। উনি খুব কড়া করে বলে দিলেন, যদি মেয়েকে বাঁচাতে চান তাহলে যেন তিনি প্রফেসরের কথা একটু এদিক ওদিক না করেন। তিনি বিনা অনুমতিতে লুসির ঘরে ঢুকতে পারবেন না, জানালা দরজা বন্ধ থাকলে খুলতে পারবেন না। আর রসুন কেন, সারা ঘরের রসুনের গন্ধে যদি দম আটকেও আসে তবু তিনি সেগুলো সরাতে পারবেন না, কারণ ওই রসুনই লুসির অসুখের একমাত্র প্রতিশোধক। আর একমাত্র রসুনের গন্ধই পারে ওই ভয়ঙ্কর রক্তচোষা পিশাচটাকে লুসির কাছ থেকে দূরে রাখতে।
দেখতে দেখতে চার দিন কেটে গেল, চারটি রাতও কেটে গেল খুব শান্তিতে। নিজেকে অনেক বেশি সুস্থ মনে হচ্ছে। ধীরে ধীরে আমি সাহস ফিরে পাচ্ছি। কিন্তু আজ রাতের প্রতিটা ঘটনা আমি সবাইকে জানিয়ে যেতে চাই। হে ঈশ্বর, শক্তি দাও, সাহস দাও, যেন যেন মরার আগ মুহূর্ত পর্যন্ত সবকিছু লিখে যেতে পারি আমি। প্রতিদিনের মতো আজও রসুনের মালাগুলো যেখানে যেখানে রাখার সেখানে সেখানে রেখে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অদ্ভুত একটা শব্দে ঘুম ভাঙলো আমার। কি যে হলো, প্রফেসরের নিষেধ শব্দেও রাখতে উঠে বারান্দায় গিয়ে দরজা খুলে চেঁচিয়ে উঠলাম। কে কে ওখানে? আবার মনে মনে অস্বস্তি নিয়ে ফিরে এলাম বিছানায়। হঠাৎ বাগানের দিক থেকে ভেসে এলো একটা নেকড়ের চিৎকার। ব্যস্ত শহরে নেকড়ে এলো কোত্থেকে? আবছা চাঁদের আলোয় চোখ পড়ল বাগানের ওপারের আকাশে চক্কর মারছে একটা বাদুর। আমি জানালার কাছে এসে দাঁড়াতেই সাই করে এক পাক ঘুরে জানালার ধারে উড়ে এলো বাদুরটা। ওটার জল ঝরে চোখ দুটোর দিকে চাইতেই আতঙ্কে আমি শিউরে গেলাম। মনে হতে থাকলো কোন খারাপ কিছু হতে যাচ্ছে। মনে হতেই ঘটে গেল ভয়ঙ্কর সেই ঘটনাটা। বাগানের লতাপাতার ঝোপের ওপার থেকে ভেসে এলো হাজার হাজার নেকড়ের ক্রুদ্ধ চিৎকার। ঝনঝন শব্দে টুকরো টুকরো হয়ে ভেঙে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল জানালার কাঁচগুলো। আমার আশেপাশে সবকিছু থরথর করে কাঁপতে লাগলো। আমার আমার নিজেরই হাতের ঝটকায় গলা থেকে ছিঁড়ে গেল রসুনের মালাটা। মালাটা ছিঁড়তেই কেউ যেন খুব উচ্ছ্বসিত ভঙ্গিতে হেসে উঠল। জানালার কাছে দাঁড়িয়ে আছে একটা নেকড়ে। ধীরে ধীরে আমার চোখের সামনে ওই নেকড়ের শরীরটা ধুলি কণার ভেতর দিয়ে রূপ নিচ্ছে একটা বিশাল কালো মূর্তিতে। আমি আমার নিজের চোখ টেনে খুলে রাখতে পারছি না। ঠিক তখনই দূরে কোন এক গির্জে বেজে উঠল ঢং ঢং ঘণ্টা ধ্বনি। গলা ফাটিয়ে চিৎকার করলাম, মা বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, মা, মা, মা বাঁচাও। কারোর সাড়া না পেয়ে আমি নেমে যেতে থাকলাম নিচে। নিচে নেমে চমকে উঠলাম। মা আর বাড়ির সব চাকরগুলো মরার মতো পড়ে আছে। মাকে দেখে বুকের ভেতর থেকে ছেলে বেরিয়ে আসতে যাচ্ছিল একটা চাপা কান্না। শেষ পর্যন্ত সইতে না পেরে টুকরে কেঁদে উঠলাম আমি। আমার মা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে না ফেরার দেশে। আমার আমার কান্নার সাথে সাথে শোনা গেল সেই বিশ্রী অট্টহাসির শব্দ, আর তার সাথে সাথে হাজার হাজার নেকড়ের চিৎকার। বাড়ির সব জানালা দরজার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। সেই ভাঙা জানালার মধ্য দিয়ে ঢুকতে শুরু করলো সেই সেই আশ্চর্য রূপালী ধূলিকণা। পরিষ্কার বুঝতে পারলাম সময় সময় শেষ হয়ে আসছে আমারও। চোখের সামনে আবারও কালো মূর্তি ধারণ করছে ধূলিকণাগুলো। এখন থেকে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে যে কোনো কিছু। ঈশ্বর, মৃত্যুর পর আমাকে স্বর্গে পাঠিয়ে দিও।
সেদিন রাতে কিছু একটার আভাস পেয়েছিলেন প্রফেসর ভ্যান হেলসিং। অ্যামস্টারডামে বসেই জনকে টেলিগ্রাম করে দেন তিনি। সকাল হতেই রওনা হয়ে জনকে তুলে সোজা চলে এলেন লুসিদের বাড়িতে। ওদের বাড়িতে গিয়ে ঢুকেই বুঝতে পারলেন শেষ, সব কিছু শেষ। নিজের ঘরেই নিথর পড়ে আছে লুসির মা আর বাড়ির সব কাজের লোকগুলো। তবু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে লুসিকে খুঁজতে লাগলেন। জন আর প্রফেসর ছুটে গেলেন লুসির ঘরে। দেখলেন বিছানায় নিথর পড়ে আছে লুসির দেহ। প্রফেসর গিয়ে আগে পালস চেক করলেন। গত কয়েকদিনের লুসির নিষ্প্রাণ মুখের সাথে আজকের মুখের কোনো তুলনা হয় না। আরো আরো অনেক বেশি নিষ্প্রাণ হয়ে গেছে সে। পালস না পেলে ওই শরীরে কোনো প্রাণ আছে সেটা কেউ বিশ্বাস করত না। আরো ফ্যাকাশে হয়ে গেছে লুসির শরীর। চোয়াল বসে গিয়ে ঠেলে বেরিয়ে এসেছে চিবুকের হাড়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, লুসির নরম কোমল ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে এসেছে ধারালো তীক্ষ্ণ দুটি দাঁত। গলার দগদগে ক্ষত চিহ্ন দুটি যেন রাতারাতি মিলিয়ে গেছে। দেখে আদৌ বোঝা যাবে না মাত্র কদিন আগেও ছিল ক্ষত চিহ্ন দুটি। প্রফেসর আর্থারকে খবর পাঠিয়েছিলেন। লুসির দিকে স্থির তাকিয়ে থাকতে পারছেন আর্থার। তবু অনেক কষ্ট করে লুসির কাছে এসে হাত দিয়ে লুসির এলোমেলো চুলগুলো ঠিক করে দিল আর্থার। দুহাতে তুলে নিল লুসির জড়া জীর্ণ হাত দুটো। রক্ত শূন্য ফ্যাকাশে কপালের নিচে বসে যাওয়া কোটর থেকে স্থির দৃষ্টিতে আর্থারের দিকে তাকিয়ে আছে লুসির গভীর প্রেমপূর্ণ কিন্তু বেদনার্ত চোখ। কয়েক সেকেন্ড তাকিয়ে একটি ক্ষণের জন্য চোখের পাতা মুদে বার কয়েক নিঃশ্বাস নিল লুসি। ধীরে ধীরে আশ্চর্য একটা পরিবর্তন আসলো লুসির চেহারা। কেমন যেন একটু কঠোর হয়ে যাচ্ছে লুসির চেহারা। ঠোঁটের কোণ থেকে আরো যেন বেরিয়ে আসছে দাঁত দুটো। একটু পরে আবার চোখ মেলল সে। কিন্তু প্রেম আর বেদনার পরিবর্তে সেই চোখে এসে ভর করেছে আশ্চর্য এক লালসা। অচেনা এক কণ্ঠে লুসি বলে উঠল,
এসো আর্থার, শুধু একবার আমার কাছে এসো, শুধু একবার আমার কাছে এসো, শেষবারের মতো আমার কাছে এসো আর্থার, আমার কাছে এসো।
লুসির কণ্ঠ কেমন কামনায় মদির। এমন তো হবার কথা ছিল না, একজন মৃত্যু পথযাত্রীর মুখে এমন কথা খুবই বেমানান। জন আর প্রফেসর চমকে উঠলেন। ধীরে ধীরে লুসির মুখের দিকে এগিয়ে যাচ্ছে আর্থারের মুখ। অধীর আগ্রহে অপেক্ষা করছে লুসি। ভীষণ উত্তেজনায় ফাঁক হয়ে গেছে লুসির ঠোঁট দুটো। আর সেই ফাঁকা ঠোঁটের ভেতর থেকে হিংস্রভাবে বেরিয়ে আসছে তীক্ষ্ণ চকচকে দুটো দাঁত। আর্থারের মুখের সাথে লুসির মুখ লাগে। ঠিক এমন সময় বাঘের মতো লাফ দিয়ে লুসির সামনে এসে দাঁড়ালো প্রফেসর। খপ করে আর্থারের চুলের মুঠি ধরে টেনে মাথাটা সরিয়ে আনলেন পেছনে। প্রফেসরের এমন ব্যবহারে চমকে উঠল জন আর আর্থার, আর দপ করে জ্বলে উঠল লুসির চোখ। যেন চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিল প্রফেসরকে। আর তারপরই দ্বিতীয়বারের মতো চোখ বুঝল লুসি। শ্বাস টানার তালে তালে বার কয়েক জোরে জোরে দুলে উঠে একেবারে থমকে গেল বুকের ওঠানামা।
সব শেষ হইল, দুঃখ করো না আর্থার, তোমার মঙ্গলের জন্য কাজটা করলাম। এখনকার লুসি তোমার সেই আগের প্রেমিকা লুসি নয়, ও শয়তানের ছোঁয়ায় নিজেও ডাইনিতে পরিণত হয়ে গেছে। ওই মুহূর্তে ওর কাছে গেলে তোমাকেও আমাদের হারাতে হতো ঠিক ওরই মতো। কষ্ট কেন জন, যদি জানতে কত দুঃসহ আর বিভৎসতার হাত থেকে মুক্তি পেয়েছে তাহলে আজও মারা গেছে ভেবে দুঃখ না পেয়ে বরং খুশি হতো তুমি। লুসির কোমল রূপটাই শুধু মারা গেছে, কিন্তু লুসি এখনো মরেনি, আবারও আমাদের মাঝে ফিরে আসবে, কিন্তু খুবই ভয়ঙ্কর সাংঘাতিক হিংস্র রূপে। কিছুক্ষণের মধ্যে
কিছু অপারেশনের যন্ত্রপাতি জোগাড় করে দিতে পারবে?
নিশ্চয়ই পারবো, কিন্তু এখন ওগুলো দিয়ে কি করবেন?
কি আবার করবো? লুসিকে পরীক্ষা করে দেখতে হবে।
পরীক্ষা করে দেখতে হবে মানে? ও তো এখন কবরে। আর যন্ত্রপাতি দিয়ে লুসির শরীর কিভাবে পরীক্ষা করবেন?
এতে অবাক হবার কিছু নেই, অপারেশনটা হবে লুসির শরীরে।
আপনি কি পাগল হয়ে গেলেন নাকি প্রফেসর? একটা মরা মানুষের শরীরে অপারেশন?
অপারেশন ঠিকই করবো, কিন্তু প্রচলিত পদ্ধতিতে না, এ অন্য পদ্ধতি। তোমাকে বলছি, কিন্তু ভুলেও এ কথা কাউকে বলতে পারবে না। প্রথমে লুসির মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে ফেলবো, এরপর বুক চিরে ছিঁড়ে বের করে আনবো হৃৎপিণ্ড।
প্রফেসর, এসব কি বলছেন আপনি?
তুমি না ডাক্তার? তুমি তো কত মানুষের শরীরে ছুরি চালিয়েছো, তখন তো কাঁপেনি তোমার হাত, তাহলে এখন তোমার গলা কেঁপে যাচ্ছে কেন?
ছুরি চালিয়েছি স্যার, তবে জীবন বাঁচানোর জন্য। কিন্তু আমি যা করতে যাচ্ছি তা তো রীতিমতো পৈশাচিকতা।
পিশাচের হাত থেকে বাঁচতে হলে পৈশাচিকতার দরকার আছে জন। তোমার কিছু করতে হবে না, যা করার আমি করব। তুমি শুধু সাহায্য করবে আমাকে। আর্থারকে কিছু বলার দরকার নেই, একটু পরেই লুসির সমাধিস্থলে গিয়ে আমরা কাজটা সেরে ফেলব।
না, আসলে আপনি কি করতে চাইছেন স্যার? লুসির ওই সুন্দর শরীরটাকে শুধু শুধু কাটা ছেড়ে করে কি লাভ?
তুমি ভালো মতোই জানো জন, আমি অকারণে কোনো কাজ করি না। সেদিন যখন আর্থারকে লুসির কাছে ডাকছিল, তখন ওর চাহনির লক্ষ্য করেছিলে? ওটা লুসির চাহনি ছিল না, ওটা ছিল একটা ডাইনির দৃষ্টি। কিন্তু যখন আর্থারকে আমি টেনে সরিয়ে দিয়েছিলাম লুসির কাছ থেকে, তখন খানিকক্ষণের জন্য লুসি তার পৈশাচিক দৃষ্টি দিয়ে আমাকে গ্রাস করলেও, পরমুহূর্তে লুসির নীরব চোখ আমাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছিল, কারণ আমি তার প্রিয়তম আর্থারকে শয়তানের অশুচি স্পর্শ থেকে রক্ষা করেছি। কিন্তু শীঘ্রই আবার ওই শয়তান আঘাত করবে আমাদের যে কাউকে, বিশেষ করে আর্থারকে। যে করেই হোক, আমাদের বাঁচাতে হবে আর্থারকে। তুমি কি জানো হ্যামস্টেডে গত 4 দিন ধরে প্রতি রাতে একটা করে শিশুর লাশ পাওয়া যাচ্ছে? শিশুগুলো হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে, আবার পরদিন সকালে তাদের লাশ পাওয়া যাচ্ছে।
জি স্যার, পেপারে পড়েছি। কিন্তু তার সাথে লুসির লাশের সম্পর্ক কি?
সম্পর্ক আছে। শিশুগুলোর লাশে গলার কাছটাতে 2টি করে ক্ষত চিহ্ন পাওয়া গেছে, যেমনটা লুসির গলায় ছিল, এবং লাশগুলো ছিল একেবারে রক্তশূন্য, যেমন রক্তশূন্য হয়ে গিয়েছিল লুসির শরীর। আমি যদি বলি ওদেরকে যে রক্তচোষা ডাইনি মেরে ফেলেছে সে আর কেউ না, আমাদের লুসি।
আপনি পাগল হয়ে গেছেন স্যার, আপনার মাথা সত্যি খারাপ হয়ে গেছে।
তেমনটা হলে সত্যিই খুশি হতাম জন। আর যদি জানতাম এই নির্মম সত্যটাকে আমার ছাত্র হয়ে তুমি মেরে নিতে পারবে না, তবে কোনোদিনও বলতাম না।
আই এম সরি, আমি গর্ধবের মতো কথা বলে ফেলেছি স্যার, আমাকে মাফ করবেন।
আমি কথা দিচ্ছি জন, তোমাকে চাক্ষুষ না দেখিয়ে এক পাও এগোব না আমি। একটু পরেই আমি তোমাকে প্রমাণ দিয়ে দেব, তা না হলে নিজের অজ্ঞাতে হলেও বারবার আমার কাজে বাধার সৃষ্টি করবে তুমি।
দুজনেই রাতের খাবার শেষ করে বেরিয়ে পড়ল। জনের কেমন অস্থির লাগতে থাকে, কি হতে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। লুসির হিংস্র রূপ দেখার জন্য যেমন সে প্রস্তুত না, তিনি লুসিকে কেটে ছিঁড়ে টুকরো টুকরো করা হবে সেটাও মেনে নিতে পারছে না সে। হাঁটতে হাঁটতে এই ঘর ওই ঘর থেকে বেরিয়ে আসা আলো চোখে পড়ছে মাঝে মাঝে, কিন্তু তাতে অন্ধকার তো কাটছেই না, বরং আরো বেশি অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। কর্কশ শব্দে ডেকে চলেছে ঝিঝি পোকাগুলো, মাঝে মাঝে ডানা ঝটফট করে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে 2-1টা নিশাচর পাখি। হাঁটতে হাঁটতে সংকীর্ণ ঢালু পথ বেয়ে পাহাড়ি উপত্যকায় এসে দাঁড়ালো ওরা। সামনে লুসিদের পারিবারিক সমাধিস্থল, জায়গাটা ওদের চেনা, কিন্তু আজ যেন কেমন অচেনা লাগছে তাদের কাছে। কবরখানায় পৌঁছে প্রথমে ভেতরে ঢুকল জন আর প্রফেসর ভ্যান হেলসিং। প্রফেসর একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে লুসির কবরের সামনে দাঁড়ালেন, তারপর স্ক্রু ড্রাইভার দিয়ে কফিনের ঢাকনা খুলতে লাগলেন। ঢাকনা খুলে ফেলতেই তিনি জনকে ভেতরে তাকাতে বললেন। তাকাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না জন, এও কি সম্ভব? একেবারে খা খা করছে কফিনের ভেতরটা। মাত্র 4 দিনে নিশ্চয়ই লুসির লাশ গলে পচে নিঃশেষ হয়ে যায়নি? জন ভাবে লুসির লাশ কবরে নেই, তার মানে এই নয় যে লুসি নিজ পায়ে হেঁটে কবর থেকে বেরিয়ে গেছে। নিশ্চয়ই কেউ চুরি করেছে ওর লাশ, কিন্তু কে আর কেনই বা কেউ লুসির লাশ চুরি করতে যাবে? মাথা ভো ভো করতে থাকে জনের।
এখনো বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তুমি তো আরো দেখতে চাও, এদিকে এসো।
কফিনের ডালাটা বন্ধ করে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিলেন প্রফেসর। বাইরে বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে দিলেন তিনি। জনকে একটা দেবদারু গাছের আড়ালে লুকিয়ে রেখে কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন তিনি। গাছ ছমছম করা নিস্তব্ধতার চারিদিকে আরো কিছুক্ষণ কেটে যাওয়ার পর কৃষ্ণপক্ষের আবছা কমলা রঙের এক ফালে চাঁদ উঠল আকাশে। ফ্যাকাশে জ্যোৎস্নায় পরিষ্কার হয়নি আশেপাশের কিছু, বরং আরো যেন অদ্ভুত রহস্যময় হয়ে উঠেছে আশেপাশের চারিপাশ। ঠিক তখনই চোখে পড়ল ওটা, দেবদারুর ছায়ায় কবরখানার দিকে এগিয়ে যাচ্ছে আগা গোড়া সাদা কাপড়ে মোড়া একটা মূর্তি, আর তার ঠিক পেছন পেছন আরেকটা কালো মূর্তি, আর সেটা প্রফেসর ভ্যান হেলসিং। জন কি মনে করে সেদিকে ছুটে যেতেই একটা দেবদারুর বেরিয়ে থাকা শেকড়ে পা বেঁধে পড়ে গিয়ে প্রচন্ড ব্যথা পেল সে। এদিকে জনের চিৎকারে জনের দিকে এগিয়ে এসেছে সেই সাদা মূর্তি। জন পরিষ্কার বুঝতে পারল এটা লুসি। লুসির এরকম পৈশাচিক রূপ কখনো দেখতে হবে জনকে সেটা সে কখনো ভাবিনি। লুসির কোলে একটা ছোট্ট কাপড়ের পুতুলি, আর সেই পুতুলি থেকে ভেসে আসছে একটা শিশুর আত্মচিৎকার। থমকে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে আবার কবরখানার দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেল। কবরখানার ভেতরে ঢোকার পর আরো বেড়ে গেল বাচ্চার কান্না, আর সেই সাথে লুসির উল্লাস ধ্বনি।
এবার বুঝলে তো, বিশ্বাস হলো আমার কথা?
পরদিন দিনের আলোয় জনকে অনেকটা জোর করেই লুসির কবরখানায় নিয়ে গেল প্রফেসর ভ্যান হেলসিং। লুসির কফিনের ডালা খুলে ধরলেন জনের সামনে। জন অবাক হয়ে দেখল লুসির শরীর এক ফোঁটাও পচেনি, নষ্ট হয়নি, বরং ওর রূপের লাবণ্য আরো যেন শতগুণে বেড়ে গেছে। সুন্দর গোলাপি দুই ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, কাল রাতের সেই শিশুটির রক্ত। এই অপূর্ব রূপ দেখেও জীবনের প্রথমবারের মতো জনের মনে লুসির জন্য ঘৃণার জন্ম নিল, আর এই প্রথম মনে প্রাণে তার প্রিয় প্রফেসর ভ্যান হেলসিং কে বিশ্বাস করতে ভুল চাইল। লুসি আসলেই একটি ডাইনিতে পরিণত হয়েছে, এক ভয়ঙ্কর রক্তচোষা পিশাচিনী ডাইনি।
লুসিদের বাড়িতে থাকতেই একদিন বুদাপেস্ট থেকে একটি চিঠি আসে আমার কাছে। ওখানকার একটি হাসপাতালে ভর্তি আছে জোনাথন। আমি এই খবর পাওয়ার পর আর থাকতে না পেরে কাউকে কিছু না জানিয়ে ছুটে যাই আমার প্রিয় জোনাথনের কাছে। জোনাথনের অবস্থা দেখে দুচোখ ফেটে পানি বেরিয়ে আসছিল আমার। রোগা হয়ে পুরো রক্ত শূন্য হয়ে গেছে জোনাথনের শরীর। ওর অপূর্ব সুন্দর দুটো চোখ আমার চেনা না থাকলে আমি চিনতেই পারতাম না হয়তো ওকে। ওর সাথে কি কি হয়েছে তার কিছুই মনে করতে পারছে না। ডক্টর রাও ওকে বেশি চাপ দিচ্ছেন না, দিলে হয়তো ওর মস্তিষ্কের স্নায়ুতন্ত্রগুলোতে প্রচন্ড প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। যে সিস্টাররা ওকে এখানে নিয়ে এসেছিলেন তাদের কাছে ওর এই করুণ পরিণতির কারণ জানতে চাইলে তারা কিছুই বলছে না, শুধু বারবার বুকে ক্রুশ আঁকছেন। আমাকে দেখার পর যেন জোনাথন একটু বল ফিরে পেল। কয়েকদিন পর আমি জিজ্ঞেস করলাম, তুমি এখানে এলে কিভাবে, আর কাউন্ট ড্রাকুলা তোমাকে দিয়ে কি করিয়ে নিতে চেয়েছিল জোনাথন?
বন্ধুরা, এই পর্বে আমরা দেখলাম যে লুসির কি করুণ পরিণতি হয়েছিল, এবং করুণ পরিণতি হয়েছিল বলে পরিণতি হয়ে আরেকটা নতুন জগতে সে চলে গেছে, অর্থাৎ সে পিশাচিনী হয়ে গেছে। এবং ভ্যান হেলসিং এবং জন সে মরে যাবার পর যখন তাকে যেখানে সমাহিত করা হয়েছে সে সমাধিস্থলে গিয়ে এক রাতে দেখল যে সেখানে তার কবরের মধ্যে বা সমাধিতে লুসি নেই। খুব অবাক হয়ে যায় জন, তাহলে লুসি গেল কোথায়? কি মরা মানুষ তার হেঁটে বেরিয়ে যেতে পারে না। পরে দেখা গেল একটি ছোট পুটলির মতন, পুটুলিতে করে একটি বাচ্চা শিশুকে সে নিয়ে আসছে এবং চিৎকার করছে, এবং অবশেষে একসময় বাচ্চার কান্না থেমে যায়, অর্থাৎ বাচ্চাটাকে সে মেরে ফেললো তার রক্ত শুষে নিয়ে। তখন ভ্যান হেলসিং বলল যে লুসি মারা যাওয়ার কদিন পর, লুসি মারা যাওয়ার পর থেকে কদিন যে শহরে তার আছে সেই শহরে প্রতিদিন প্রতি রাতে কিছু শিশু নিখোঁজ হচ্ছে, এবং তার ধারণা একেবারে সঠিক যে সেই শিশুগুলোকে লুসি হত্যা করছে। এবং অবশেষে জন বিশ্বাস করতে বাধ্য হয় ভ্যান হেলসিং এর কথা। এবং আমরা দেখি যে ভ্যান হেলসিং এবং জন লুসিকে আবারও, ভ্যান হেলসিং বলছিল যে লুসিকে যন্ত্রপাতি লাগবে, অপারেশন করবে। তো মৃত মানুষের উপর তো অপারেশন করা যায় না, যেভাবেই হোক কিছু একটা করবে যাতে চিরদিনের মতো লুসিকে তারা থামিয়ে রাখতে পারে, লুসি যাতে আর পিশাচিনী হিসেবে বেরিয়ে আসতে না পারে কখনো। আর এতক্ষণ পরে আমরা আবারও শুনলাম মিনার কথা, শুনলাম যে মিনা কি করে জোনাথানকে ফিরে পেল, কাউন্ট ড্রাকুলার ক্যাসেলতে কি করে ফিরে গেল পুরোটা কিন্তু আমরা জানি না, ফিরে পেয়েছে এটুকু জানি। এবং জোনাথান অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে, এবং জোনাথান কি কথা বলতে পারবে, জোনাথান কি আসলে সুস্থ হয়ে গেছে, আবারও কি সে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে মিনার সঙ্গে, মিনার সঙ্গে কি তার আদৌ বিয়ে হবে, আমরা সবই জানব ছোট্ট একটা বিরতি নিয়ে ড্রাকুলার শেষ পর্বে। অর্থাৎ ছোট্ট একটা বিরতির পর আমরা সরাসরি চলে যাবো এর পরের পর্বে, সঙ্গেই থাকবেন ততক্ষণ। আর আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 221221 এই নম্বরে। আর যে শর্মিন আছে আপনার সঙ্গে কুয়াশা, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.5।
ভুল বুঝো না মিনা, বিশ্বাস করো আমি ইচ্ছে করে ওই ডাইনিগুলোর সাথে প্রেম করিনি, যা করেছি তা শুধু প্রাণের দায়ে, না হলে আমার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়ে ছিপড়ে বানিয়ে ওই নেকড়েগুলোর মুখে ছুঁড়ে দিত কাউন্ট ড্রাকুলা। একদিন আমি আর সহ্য করতে না পেরে জানালা দিয়ে পাশের নদীতে ঝাঁপ দিই, বেঁচে থাকবো আশাও করিনি আমি, আমার আর বেঁচে থাকার ইচ্ছাও ছিল না। কখন যে বুদাপেস্টের কাছেই নদীর পাড়ে এসে পৌঁছেছি কিছুই জানি না, সেখান থেকে সিস্টার আগাথা আমাকে উদ্ধার করে এখানে নিয়ে আসেন। ড্রাকুলা হয়তো ভাবছে আমি মরে গেছি, তাই ভাবুন, তা না হলে আবার আমার উপর হামলে পড়তে পারে সে। জানোনি না আমাকে দিয়ে সে লন্ডনের কতগুলো পুরনো পোড়ো বাড়ি নিজের নামে লিখিয়ে নিয়েছে, কে জানে কোন ভয়ঙ্কর উদ্দেশ্য চরিতার্থ করতে ওই পোড়ো বাড়িগুলো কিনেছে ওই শয়তানটা।
আমাদের বিধ্বস্ত জীবনের স্মৃতিগুলোকে ভুলতে আমি আর জোনাথন হাসপাতালের পাশের একটা পার্কে বেড়াতে গেলাম। সেখানে গিয়ে একটা নির্জন বেঞ্চে বিষণ্ন সময় কাটাচ্ছি। ঠিক এমন সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিরাট ঘোড়ার গাড়িতে বসে থাকা একটি মেয়েকে দেখে চমকে উঠলাম। চমকে ওঠার কারণ হল গুচ্ছ গুচ্ছ সোনালী চুলের উপর একটা সুন্দর হ্যাট পরে একজন লোকের সাথে বসে আছে। এ কি, আমারই প্রিয় বান্ধবী লুসি! এপাশ থেকে লোকটার চেহারা দেখা যাচ্ছে না। এক ঝটকায় জোনাথনের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে গাড়িটার দিকে দৌড়াতে থাকলাম, আমার পেছন পেছন জোনাথনও। চিৎকার করে উঠলাম, লুসি, লুসি! সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো দুজনই। এতক্ষণে লোকটার মুখ ভালো করে দেখতে পেলাম, ইগলের মতো বাঁকানো নাক, নাকের নিচে ছোচালো গোফ আর রক্তাক্ত লাল চোখ। এই মুখ আমি এর আগে কোনো দিন দেখিনি, কিন্তু এই মুখের কথা অনেকবার শুনেছি। ইনি হচ্ছেন সেই কাউন্ট ড্রাকুলা।
মিনা,
কি হলো জোনাথন?
মিনা, মিনা, তুমি এই লোকটাকে চিনতে পারছো? তুমি চিনতে পারছো এই লোকটাকে?
ততক্ষণে গাড়ি ঘুরিয়ে আমাদের পাশ দিয়ে ঝড়ের গতিতে চলে গেল গাড়িটা। আমি বললাম, জোনাথন, এই সেই কাউন্ট ড্রাকুলা?
হ্যাঁ, এই সেই কাউন্ট ড্রাকুলা। কিন্তু এরই মধ্যে এত তরুণ হয়ে গেল কিভাবে সে? ও মিনা, আমার আমার কেমন যেন লাগছে, আমি আমি আর পারছি না।
শান্ত হও জোনাথন। তুমি কি জানো ড্রাকুলার পাশে যে মেয়েটা বসেছিল সে কে?
না, কে কে ও?
আমার বান্ধবী লুসি।
লুসি? লুসি ওর সাথে কি করছে? তুমি নিশ্চয়ই ভুল দেখেছ।
না না জোনাথন, আমি ভুল দেখিনি, কিন্তু আমি কিছুতেই হিসাব মিলাতে পারছি না। লুসির তো এতদিনে বিয়ে হয়ে যাবার কথা, কিন্তু ও এখানে কি করছে?
আমি আমি জানি না মিনা, আমি কিচ্ছুই বুঝতে পারছি না।
আমার মনে হয় আমাদের আর এখানে থাকাটা নিরাপদ নয়। চলো আমরা বাড়ি ফিরে যাই, গিয়েই লুসির খবর নিতে হবে। লুসির জন্য কেন যেন কিছুদিন ধরেই আমার মন কেমন করছে। চলো চলো আমরা যাই
বাড়ি ফিরে গিয়ে। আমায় বিয়ে করবে মিনা?
ও জোনাথন, অবশ্যই। আমাদের এখনো অনেক যুদ্ধ করতে হবে, আর সেটা একই সাথে হাতে হাত রেখে।
ধীরে ধীরে মিনার সেবা পেয়ে সুস্থ হয়ে উঠতে থাকে জোনাথন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বিয়ে করে ওরা। বাড়িতে ফিরে এসে লুসির মৃত্যু সংবাদ পায় মিনা। আরো বেশি ভেঙে পড়ে সে তার প্রিয় বান্ধবীর মৃত্যু সংবাদ পেয়ে। প্রফেসর ভ্যান হেলসিং এর সাথে যোগাযোগ করে জানতে পারে সে লুসির মৃত্যুর সাথেও কোনো না কোনোভাবে দায়ী কাউন্ট ড্রাকুলা। মিনা ক্রোধে ফেটে পড়ে। যে ড্রাকুলা তার প্রিয়তম জোনাথনের এই বেহাল দশার জন্য দায়ী, সেই ড্রাকুলাকে সে ছাড়বে না, শাস্তি তাকে পেতেই হবে। প্রফেসরকে যথাসম্ভব সাহায্য করবে মিনা আর জোনাথন, কিন্তু কোথায় পাওয়া যাবে তাকে? আর কোথায় বা কাউন্ট ড্রাকুলা? ওই পিজাসটার কি আদৌ কোনো চিহ্ন আছে এই পৃথিবীতে, নাকি সে শুধুই কাল্পনিক কোনো অশুভ শক্তি যা কুড়ে কুড়ে নিঃশেষ করে দিচ্ছে এদের প্রত্যেকের জীবন? তাই যদি হয়, তবে নিজেদের কল্পনার সাথে কিভাবে লড়বে ওরা? প্রফেসরের সাথে এই যুদ্ধে এরই মধ্যে আছে জন। মিনা আর জোনাথন দু একদিনের মধ্যেই পৌঁছে যাবে এখানে। মিনা এর মধ্যে চিঠিতে প্রফেসর ভ্যান হেলসিংকে জোনাথনের সাথে ঘটে যাওয়ার সব ঘটনা জানিয়ে দিয়েছে। প্রফেসর এখন অনেকটাই প্রস্তুত, কিন্তু কেউ জানে না তিনি কি করতে যাচ্ছেন। আর্থারকেও টেলিগ্রাম করে দেওয়া হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে। আর তারপরে শুরু হবে এক কাল্পনিক অথবা বাস্তব শয়তানের বিরুদ্ধে তাদের যাত্রা। ভ্যান হেলসিং ঠিক করেছেন, প্রথমে মারতে হবে লুসির ভেতরে লুকিয়ে থাকা ডাইনিটাকে, আর তারপর অগ্রসর হতে হবে ড্রাকুলার দিকে। অন্তত মিনার মাধ্যমে এটা তো জানা গেছে যে এর পেছনে লুকিয়ে থাকা আসল শয়তানের নাম কাউন্ট ড্রাকুলা। তোমাকে যে শেষ হতেই হবে। প্রফেসর ভ্যান হেলসিং জন আর আর্থারকে নিয়ে হাজির হলেন লুসির সমাধি কক্ষে।
তোমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে আমি খুবই দুঃখিত, কিন্তু এটা ছাড়া তোমাদের লুসির আত্মা শান্তি পাবে না, মনে রেখো। আর্থার, তোমাকে অনেক শক্ত হতে হবে, তুমি পারবে তো?
আমি ওর জন্য যে কোনো কিছুই করতে পারি।
প্রথমে আমি কফিনের ঢাকনাটা খুলছি, তোমরা আমাকে সাহায্য করো।
কি লুসি? লুসি কোথায়? আমার লুসি!
শান্ত হও আর্থার, তোমার লুসি এখন তার শিকার খুঁজতে গেছে। প্রত্যেক রাতে এক একটা শিশু তার শিকারে পরিণত হচ্ছে। আজ যে করেই হোক, এই পৈশাচিকতা বন্ধ করতেই হবে। জন, রসুনগুলো দাও তো।
এই যে স্যার,
এই রসুনগুলো আমি কফিনের মধ্যে ছড়িয়ে দিলাম। এবার ধুনোগুলো দিয়ে আজকে দেবো কফিনের মুখ, যাতে ওই ডাইনিটা কফিনের ভেতর সহজে ঢুকতে না পারে।
কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বলবে তোমরা একটু?
আমরা সবাই জানি লুসি মারা গেছে, কিন্তু লুসি এখনো মরেনি।
কি বলছিস তুই? কিছুই বুঝতে পারছি না আমি।
হ্যাঁ, লুসি এখন জীবন মৃতায় পরিণত হয়েছে। ও মরে গিয়েও বেঁচে আছে। ওর মৃত শরীরে বাস করছে এক ভয়ানক ডাইনি। আমরা আজ তাকে শেষ করতে এখানে এসেছি।
কি আমল তামল বকছিস এসব? তার মানে আমার লুসিকে তোমরা জীবিত অবস্থাতে কবর দিয়েছ?
লুসি মারা গেছে, কিন্তু আজ তাকে আমরা আবার মারতে এসেছি। প্রথমে ওর গলা কাটবো, তারপর ওর বুক বরাবর ধারালো ছুরিটা বসিয়ে দিয়ে শেষ করে দেবো ওর ভিতরের ডাইনিটাকে।
প্রফেসর, কি বলছেন আপনি? ওর লাশটাকে আপনি উদ্ভট পরীক্ষার জন্য ছিন্ন ভিন্ন করতে পারেন না। ওর দিকে এক পা বাড়ানোর আগে আমি আপনাকেই শেষ করে দিব।
ওই যে তোমার লুসি আসছে, এখনই দেখতে পাবে তার আসল চেহারা।
তুমি বেঁচে আছো?
ও আর্থার, আমার আর্থার, তুমি এসেছো? এসো এসো প্রিয়তম আমার কাছে এসো। সেদিন ওই শয়তানটা তোমাকে আমার কাছে আসতে দেয়নি, আজ এসো এসো আর্থার, তোমার পরম ভালোবাসায় জড়িয়ে ধরো আমায়, এসো।
লুসি, এই যে যে আমি এখানে, আমার যে কি ভালো লাগছে। আমি ভুল ভেবেছিলাম যে তুমি মরে গেছো। ভুল, সব সব আমার ভুল।
ও আর্থার, এসো এসো, আমাকে আলিঙ্গন করো, এসো।
ও আর্থার, না, এই ক্রুশটা শক্ত করে ধরো। আর্থার, তুমি ভুল করছো, ও তোমার লুসি না। ভালো করে মুখের দিকে তাকাও।
লুসির দাঁত কিভাবে ওর দাঁত এত বড় হয়ে গেল? লুসি,
ও তোমার লুসি না আর্থার। ওর কথা তুমি শুনো না, ওর কাছে যেও না।
আর্থার, তুমি এদিকে এসো, এদিকে এসো বলছি। ওই ক্রুশটা ফেলে দিয়ে তুমি এদিকে এসো, এসো এসো প্রিয়তম, এসো।
তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? প্রফেসর, ওর ওর মুখে কিসের রক্ত?
ওই যে শিশুটি পড়ে আছে ওগুলো তার রক্ত। নিজের চোখকেও বিশ্বাস করতে পারছো না তুমি?
আর্থার, আর্থার, এদিকে এসো, আমার কাছে এসো বলছি।
জন, এদিকে এসো, আমাদেরকে যা করবার করতে হবে। যন্ত্রপাতিগুলো নিয়ে এদিকে চলে এসো। লুসির হাত পেছন থেকে ধরে ফেলো, শরীরের সমস্ত শক্তি একসাথে করো।
না 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 না।
এবার আমি ওর গলায় ছুরিটা বসিয়ে দিচ্ছি, তারপর ওর হাত ছেড়ো না যেন।
জি স্যার।
আর্থার, আর্থার, ওই ছুরিটা লুসির বুকে ঢুকিয়ে দাও। তাও বলছি, বেরিয়ে এসো আর্থার তোমার কল্পনা থেকে।
না না, আমি পারবো না, আমি পারবো না।
হাতে বেশি সময় নেই, তোমাকে পারতেই হবে। ও তোমার লুসি না, তোমার লুসির জন্য তোমাকে এটা পারতেই হবে। লুসিকে শান্তির ঘুম ঘুমাতে দাও আর্থার।
ধন্যবাদ আর্থার, ধন্যবাদ তোমায়। মনে রেখো আর্থার, আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।
এই তো পেরেছো তুমি। এবার লুসির মুখের ভেতর রসুনগুলো পুড়ে দিচ্ছি, চলো ওকে ধরে কফিনে শুয়ে দিই।
এখন থেকে লুসিকে আর কেউ বিরক্ত করতে পারবে না। হে ঈশ্বর, লুসির আত্মাকে শান্তি দাও।
লুসির শরীরটা কফিনে শুইয়ে দিতেই মুহূর্তে নিঃশ্বাস হয়ে উধাও হয়ে গেল সবকিছু। ডুকরে কেঁদে উঠল আর্থার। বাড়ি ফিরে এসেও ঘুম হল না কারোর। কাল সকালে মিনা আর জোনাথন চলে আসলেই খুঁজে বের করতে হবে সেই বিধ্বস্ত জাহাজে চেপে লন্ডনে আসা ড্র্যাকুলার কফিন, আর তারপর একইভাবে শেষ করতে হবে ড্র্যাকুলাকেও। ওদিকে ড্র্যাকুলা খুঁজে পেয়েছে তার নতুন শিকার, সে হল জনের পেশেন্ট রেনোফিল্ড। রেনোফিল্ডকে দিয়ে সে আঘাত হানবে আরেকজনের উপর, আর সে হল মিনা। ড্র্যাকুলার এবারের মূল শিকার মিনা, কিন্তু সেই খবর পৌঁছে যায় জনের কাছে। হাসপাতালের এক নার্স জনকে চিঠি লিখে জানায় রেনোফিল্ডের নতুন পাগলামের কথা, তার উল্টো পাল্টো কথার কথা। কিন্তু সেই নার্স তো জানে না কত বড় উপকার সে করল মিনা।
তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তুমি রক্ত চেয়েছ, আমি তোমার রক্ত দেব, অনেক অনেক রক্ত, অনেক রক্ত, মানুষের রক্ত, মিনা হারকারের রক্ত। আমি গন্ধ পাচ্ছি, পাচ্ছি আমি গন্ধ, মিনা, মিনা, আমি মিনাকে সম্মোহন করব, সম্মোহন করে নিয়ে আসবো এখানে। আমি টের পাচ্ছি সে আমার খুব কাছাকাছি আছে, আরো কাছে চলে আসবে সে। আমি কথা দিচ্ছি প্রভু, মিনাকে আমি তোমার পূজারী বানাবো। তুমি আমাকে গ্রহণ করো ঈশ্বর, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো, আমি তোমার রক্ত দেব, অনেক অনেক রক্ত, অনেক রক্ত।
ড্র্যাকুলা যেভাবে রেনোফিল্ডের মাধ্যমে মিনাকে সম্মোহন করার চেষ্টা করছে, ঠিক সেভাবেই প্রফেসর ভ্যান হেলসিং তার সম্মোহনী বিদ্যা দিয়ে মিনার মাধ্যমে ড্র্যাকুলার অবস্থান জানার চেষ্টা করছেন। ড্র্যাকুলা হয়তো টেরও পেয়ে গেছে যে ওকে অনেকটাই ধরে ফেলা হয়েছে, তাই সে এখন পালাচ্ছে। লন্ডন ছেড়ে কোনো এক জাহাজে করে ট্রান্সিলভেনিয়ার দিকেই পালিয়ে যাচ্ছে ড্র্যাকুলা। কিন্তু এত এত কফিনের মধ্যে কিভাবে খুঁজে পাবে ওরা যে কোনটা ড্র্যাকুলার কফিন? তারা আর দেরি না করে বেরিয়ে পড়ে দল বেঁধে। তাদের যাত্রার মূল লক্ষ্য এক শয়তান নরপিশাচ রক্তচোষাকে শেষ করা, কাউন্ট ড্র্যাকুলাকে শেষ করা। ড্র্যাকুলা লন্ডন ছেড়ে ট্রান্সিলভেনিয়ার যাওয়ার আগে রেনোফিল্ডকে নির্মম ভাবে শেষ করে দেয়। হাসপাতালের মেঝেতে আছড়ে আছড়ে মেরে ফেলে তাকে কোনো এক অদৃশ্য শক্তি। ড্র্যাকুলা টের পেয়ে গিয়েছিল মিনার মাধ্যমে রেনোফিল্ড, আর রেনোফিল্ডের মাধ্যমে তাকে খুঁজে বেড়াচ্ছে কেউ। তাই শয়তানের হাতেই শয়তানের পূজারীর এই নির্মম পরিণতি। মিনাকে নিয়ে প্রফেসর ভ্যান হেলসিং ট্রেনে করে ট্রান্সিলভেনিয়ায় ড্র্যাকুলার প্রাসাদের কাছাকাছি এক গুহায় লুকিয়ে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে জোনাথন, জন আর আর্থার জাহাজপথে ড্র্যাকুলার কফিনের পিছু পিছু আসতে থাকে, কিন্তু সেই জাহাজে হামলা করতে পারে না, কারণ ড্র্যাকুলার পূজারী কয়েকশো জিপসির পাহারায় ড্র্যাকুলার ফিরে যাচ্ছে তার প্রাসাদে। ওদের সাথে পেরে ওঠা ওদের পক্ষে সম্ভব হবে না, তাই অপেক্ষা করতে হবে। ঘোড়ার গাড়িতে ড্র্যাকুলার কফিন তোলার পরই কোনো এক সময় সুযোগ বুঝে আঘাত হানতে হবে ওই সন্তানটার উপর। ভাগ্যের কি অদ্ভুত খেলা, যে গুহায় মিনা আর প্রফেসর লুকিয়েছিল সেই একই গুহায় রাখা ছিল আরো তিনটি কফিন, আর কফিনগুলো ছিল সেই তিন ডাইনির। তারপর মিনার সাহায্যে নিপুণ হাতে প্রফেসর ডাইনিগুলোকে একইভাবে শেষ করে দিয়েছিল, ঠিক যেভাবে শেষ করেছিল লুসির শরীরে আশ্রয় নেওয়া সে ভয়ঙ্কর ডাইনিটাকে। কিন্তু প্রফেসররা কি পারবে শেষ পর্যন্ত কাউন্ট ড্র্যাকুলার মতো এত শক্তিশালী পিশাচের সাথে লড়ে তাকে শেষ করতে? প্রফেসর আর মিনা অপেক্ষা করতে থাকে জোনাথন আর ড্র্যাকুলার ঘোড়ার গাড়ির জন্য। এদিকে সন্ধ্যা ঘনিয়ে প্রায় রাত নেমে আসছে, বেশি দেরি হয়ে গেলে ড্রাকুলা ঢুকে যাবে তার দুর্গে, আর বাইরে জেগে উঠবে হাজার হাজার মিত্র, যারা মুহূর্তে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দেবে প্রফেসর আর তার দলকে। এরই মধ্যে শোনা যায় ঘোড়ার গাড়ির শব্দ।
প্রফেসর, একটা ঘোড়ার গাড়ি এদিকে আসছে।
কই, কোথায়?
উত্তরের পথ ধরে আসছে গাড়িটা।
মিনা, দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে একটা কফিন?
হ্যাঁ, নিশ্চয় এটা ড্রাকুলার কফিন।
হ্যাঁ, হতেই হবে। কিন্তু জোনাথনরা কোথায়? ওরা নাইলে তো হবে না। আমরা দুজন জিপসিগুলোকে সামলে উঠতে পারবো না। এদিকে সূর্য ডুবে যাচ্ছে প্রায়।
প্রফেসর, পূর্ব দিক থেকেও ঘোড়ার খুরে শব্দ শোনা যাচ্ছে।
চলো মিনা, আক্রমণের প্রস্তুতি নেই। আমি পিস্তল আর রসুন ধুনোর ব্যাগটা নিয়ে আসি। আর মিনা, একটা কথা মনে রেখো, নেকড়েগুলোর কাছ থেকে সাবধান। নেকড়েগুলোর উপর থেকে ড্রাকুলা নিজের প্রভাব আজ তুলে নেবে, আর তখন ওদের স্বভাব মতো আমাদের উপর আক্রমণ করবে। তোমার কাছেও একটা পিস্তল রাখো।
প্রফেসর, জোনাথনের গাড়ি পৌঁছে গেছে, আর সেটা জিপসিদের গাড়ি আসার আগেই। তার মানে আমরা সহজেই ওদেরকে আক্রমণ করতে পারবো।
জিপসিদের পথ থাকলে দাঁড়িয়ে গেল জোনাথনের গাড়ি। কিছুক্ষণ পরই এসে পৌঁছলো জিপসি। চেঁচি উঠল জোনাথন,
শেষবারের মতো বলছি, এক্ষুনি গাড়ি না থামালে গুলি করব।
লাফ দিয়ে পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এলেন প্রফেসর, তার সাথে সাথে আমিও। জিপসি শহরদের পালানোর চেষ্টা করলো, কিন্তু ঘুরছে উঠলো জনের পথে। লুটিয়ে পড়ল শয়তানের মাত্র একটি পূজারী। এখনো কয়েকশো শয়তানের পূজারীকে কিভাবে মারা হবে সেই কথা ভেবেই আমার হাত পা কাঁপতে লাগল। এদিকে ঘুম ভাঙার সময় হয়ে এসেছে ড্রাকুলারও। প্রফেসর এক মুহূর্ত দেরি না করে খুলে ফেলেন ড্রাকুলার কফিন। ঠিক তখনই সূর্য ডুবে গেল আর খুলে গেল ড্রাকুলার চোখ, ড্রাকুলার লাল টকটকে চোখ।
আর তখনই প্রফেসর ছুরি দিয়ে এক পোচ বসিয়ে দিলেন ড্রাকুলার গলায়। ড্রাকুলার শরীর ছিটকে কয়েকশো ফিট উপরে আকাশের দিকে উঠে গেল, আবার আছড়ে পড়ল মাটিতে। প্রফেসর মুঠো ভর্তি রসুন ঢুকিয়ে দিল ড্রাকুলার মুখের ভেতর। আমিও আর দেরি করলাম, আমার হাতের ছুরিটা আমার সর্বশক্তি দিয়ে বিঁধিয়ে দিলাম ড্রাকুলার বুকের ভেতর। কান ফাটা আত্মচিৎকার করে উঠল ড্রাকুলার,
আর সাথে সাথে গলে পচে নিঃশেষ হয়ে যেতে থাকলো ড্রাকুলার শরীর। এতটা বিভৎস কোন দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি, ভাবিনি। হাজার হাজার বছরের পুরনো কাউন্ট ড্রাকুলা এতদিনে হয়তো পৌঁছবে তার আসল গন্তব্যে, যার নাম নরক, যে আমার লুসিকে শেষ করেছে। তার জায়গা শুধু ওখানেই হতে পারে।
জলদি উঠে পড়ো গাড়িতে, নেকড়ে জিপসি দলের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে এখন যেতে হবে ড্রাকুলার প্রাসাদ।
ওই অভিশপ্ত দুর্গে এই রাতের বেলা ঢুকতে চাইছেন আপনি?
হ্যাঁ, ড্রাকুলা এখন ধ্বংস, তাই ওর প্রাসাদে আমাদের জন্য এখন সবচেয়ে নিরাপদ।
ড্রাকুলা না হয় মরেছে, কিন্তু তিন ডাইনি
ওরাও শেষ। প্রফেসর ওদেরকেও শেষ করে দিয়েছে।
কাউন্ট ড্রাকুলা মারা যাবার সাথে সাথেই খুলে গিয়েছিল তার দুর্গ প্রাসাদের সেই মায়া বিপদ, তাই সদর দরজা খুলে ভেতরে ঢুকতে বিন্দু মাত্র বেগ পেতে হল না ওদের। ঘোড়াগুলোকে নিয়ে ভেতরে ঢোকার পর দরজায় খিল তুলে দিলেন প্রফেসর। ভেতরে ঢুকতেই দেখা গেল কয়েকশো জিপসি আর্তচিৎকার করতে করতে ছুটে আসছে প্রাসাদের দিকে। বাঁচার জন্য যেন মরিয়া হয়ে উঠেছে, আর তাদের পেছনে সে হাজার হাজার লেখরের দল। দুর্গ প্রাসাদের সদর দরজায় এসে বাধা পেতে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে ফেলল জিপসিদের সেই ভয়ানক লেখরের দল। পৃথিবী থেকে শয়তান আর শয়তানের সৎ পূজারা নিশ্চিন্ত হয়ে গেল। পরদিন এক নতুন সূর্য উঠল, সেই সূর্য জোনাথন, মিনা, প্রফেসর ভ্যান হেলসিং, জন আর আর্থারের জীবন নতুন আলোয় আলোকিত করল, যেই আলো কোনো দিন গ্রাস করতে পারবে না কোনো রক্তচোষা নরপিশাচ। আর এভাবেই নিশ্চিহ্ন হয়ে গেল কাউন্ট ড্রাকুলা। আর এভাবে শেষ হল ড্রাকুলার শেষ পর্ব আজকে। বন্ধুরা, খুব ধৈর্য ধরে যারা শুনেছেন গত সপ্তাহে এবং আজকে পুরো ড্রাকুলা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক খুশি হয়েছেন বন্ধুরা এবং ভীষণ তাদের SMS এর মাধ্যমে তাদের মনের কথা বা তারা তাদের অনুভূতি অভিব্যক্তি আমাকে জানিয়েছেন, লিখেছেন। এই মুহূর্তে যা লেখাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিখে পাঠিয়েছেন, আচ্ছা প্রিয়টাই পড়ছি আগে। প্রিয় লিখেছে চিটাগং থেকে, ভেরি নাইস স্টোরি আপু, ভালো লেগেছে আপু, তুমি আরজে না হয়ে সিঙ্গার হলে ভালো হতো, অসম তোমার ভয়েস আপু, তুমি গান করো। অনেক ধন্যবাদ আপনাকে প্রিয়, আপনি আমার এই যে এতটুকু প্রশংসা করেছেন এটা আমার জন্য অনেক বড় একটা অনুপ্রেরণা। আমি ভালো গান করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো তারারাম পাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে মাতিয়ে রাখতে। আর অনু লিখেছে মিডফোর্ড থেকে, আপু থ্যাংকস টু কুয়াশা টিম আমার পছন্দের ভৌতিক চরিত্রের গল্প বলার জন্য, তবে হ্যাঁ আজ রাতে আমার আর ঘুম আসবে না, প্রচন্ড ভয় আছি। আমার মনে আজকে কুয়াশার যে সাউন্ড এফেক্ট, যে সাউন্ড স্কোরগুলো আমরা ইউজ করেছি অসাধারণ এবং ড্রাকুলার জন্য একেবারে পারফেক্ট। অনেকে সে কথা লিখেছে। এশা লিখেছে ফার্স্ট টাইম স্টোরিটা পড়েও এত ভালো লাগেনি, থ্যাংকস আ লট, ইউ গাইজ রিয়েলি অসম, থ্যাংক ইউ সো মাচ এশা। এটা হচ্ছে আমার মিতা। আরেক শারমিন লিখেছে শান্তিবাগ থেকে, আপু ড্রাকুলার জন্য একটা সপ্তাহ ওয়েট করেছি বাট লুসির জন্য খারাপ লাগলো। এক্স্যাক্টলি। আদনান মিরপুর থেকে, আপি আমি ফার্স্ট পর্বটা মিস করেছি বাট সেকেন্ড পর্ব ইজ অসম, আই লাভ কুয়াশা এন্ড ইউ, থ্যাংক ইউ সো মাচ আদনান। ফার্স্ট পর্ব মিস করলেও কোনো ক্ষতি নেই, তুমি আমাদের যে ওয়েবসাইটটি আছে www.abcradiobd.fm এখানে লগ ইন করে তুমি আমাদের যে সংগ্রহশালা আছে, সংগ্রহশালা লেখা আছে বাংলা আর্কাইভ, সেখান থেকে তুমি গত সপ্তাহে ডাউনলোড করে শুনতে পারবে। সুতরাং মন খারাপের কোন কারণ নেই এবং গত সপ্তাহটা এক নাগারে আগামীকালকে সকালে এটা পেয়ে যাচ্ছে, দুটো একসঙ্গে আবার শোনা ভালো লাগবে। ভূত লেখেছে আজ আমি নিজেই ভয় পেলাম, একদম ঠিক হয়েছে। থুইচিং মারমা অ্যান্ড কংচিং মারমা একসঙ্গে লিখেছেন কাপ্তাই রাঙ্গামাটি থেকে, হাই মিষ্টি আপু, আমরা দুই বন্ধু মিলে কুয়াশা শুনছি, কাল থেকে আমার SSC এক্সাম টেস্ট শুরু হচ্ছে, প্লিজ প্রে কর, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও। কল্যাণপুর থেকে জুবাই লিখেছে অনেকদিন পর ভালো একটা কাহিনী শুনলাম। আর লিখেছে মোহাম্মদ কায়সার কাশফি, থ্যাংক ইউ কুয়াশা টিম, অসম লাগলো এই স্টোরিটা আপু, ভয় পেয়েছিলাম খুব বাট স্যাড বেশি হয়ে গেলাম। আচ্ছা ভালো কথা, আমি জানিয়ে দিচ্ছি ড্রাকুলাতে আজকের এই পর্বে কারা কারা অভিনয় করেছে। তার আগে বলছি মূল কাহিনী ব্র্যাম স্টোকারের ড্রাকুলা, বিখ্যাত ক্লাসিক, আর এটাতে নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ, আর যারা অভিনয় করেছেন শেগুফতা আবিদ নাট্যরূপও দিয়েছেন এবং নাট্যাংশ বা অভিনয়াংশ পরিচালনা করেছেন তিনি। আর আজকের পর্বে যারা যারা অভিনয় করেছেন তাদের নামগুলো, চরিত্রের নাম সহ তাদের নাম বলে দিচ্ছি। কাউন্ট ড্রাকুলা অভিনয় করেছেন সেতু দুটো চরিত্রে অভিনয় করেছেন, আপনারা কি ধরতে পেরেছেন কোনটাতে? ড্রাকুলা চরিত্রে অভিনয় করেছেন এবং ভ্যান হেলসিং এর চরিত্রে তিনি কণ্ঠ দিয়েছেন। জোনাথন হারকারের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জুর, মিনার চরিত্রে অভিনয় করেছেন নীলাঞ্জনা, লুসির চরিত্রে কুমকুম, লুসির চরিত্রের কথা অনেকে জিজ্ঞেস করেছেন লুসির চরিত্রে কে অভিনয় করেছেন, আর্থারের চরিত্রে অভিনয় করেছেন খালিদ, জনের চরিত্রে অভিনয় করেছেন শান্ত, আর রেনফিল্ডের চরিত্রে অভিনয় করেছেন রনি, এবং অসাধারণ সাউন্ড স্কোরের কাজ করেছেন খালিদ ভাই। গত সপ্তাহে খালিদ করেছে আমাদের সাউন্ড এডিটর, আর এই সপ্তাহে কিছুটা করেছেন রনি, পুরোটাই মোটামুটি খালিদই করেছেন, কিছু অংশ করেছেন রনি। এবং পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ জানাতে চাই, আমার বহুদিনের স্বপ্ন ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলাটা আমি করতে পারি কিনা পারবো কিনা, বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। শেগুফতা আবিদ শাড়িকে ধন্যবাদ, যারা অভিনয় করেছেন প্রত্যেককে ধন্যবাদ, কুয়াশা সংশ্লিষ্ট যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ডেইজি বড়ুয়া লিখেছে উখিয়া থেকে, দ্য স্টোরি ওয়াজ এক্সেলেন্ট, আই লাভ কুয়াশা টিম, আই লাভ শারমিন দিদি, মুন নাইট, গুড নাইট। আচ্ছা চাঁদ আছে নাকি এখন আকাশে, খেয়ালও করিনি। আর শানু বড়ুয়া লিখেছেন, সে উখিয়া থেকে লিখেছে, দ্য লং স্টোরি ওয়াজ ভেরি ফ্যান্টাস্টিক অ্যান্ড ইউর ভয়েস ভেরি নাইস অ্যান্ড দেন থ্যাংকস টু কুয়াশা টিম। আচ্ছা অনেক কষ্ট করে লিখেছে, অনেক ধন্যবাদ। নরিন লিখেছে, ননিন না নরিন তোমার নাম, সে যাই হোক তুমি লিখেছো ননিন, আমি এরকম নাম শুনে আমি ধরে নিয়েছিলাম নরিনই হবে, হোয়াট এভার। শ্যামলী থেকে লিখেছে, হাই শারমিন আপু, লুসি উইচ ভয়েস, ও গড,
ইটস টু অসম। আচ্ছা, তাকে গুজ বাম দিয়েছে লুসির, অর্থাৎ এটা আমাদের কুমকুম, সেটি ডাইনির মতন হেসেছে, সেটাতে আসলে খুব ভয় করছিল। ফয়সাল কক্সবাজার থেকে লিখেছে, মিনার চরিত্রে কে অভিনয় করেছে, নীলাঞ্জনা অভিনয় করেছে মিনার চরিত্রে। নীলাঞ্জনার গলা বা নীলাঞ্জনার কথা আপনারা যারা এবিসি শোনেন, নিয়মিত শোনেন আমাদের আরজে। মোহাম্মদ জসিমউদ্দিন লিখেছে, উপস, ভয়ে এখন কাঁথার মধ্যে ঢুকে গেলাম, ভেরি নাইস স্টোরি। আর রুহুল লিখেছে, হাতিয়া নোয়াখালী থেকে, আমার খুব কষ্ট, তারপরও তোমাদের মিস করিনি, ভয় পাচ্ছি আপু, আমি জানি না তোমার কি কারণে কষ্ট হচ্ছে, তোমার কষ্ট দূর হোক সেটাই সেই কামনাই করছি। আর কুয়াশা টিমকে ধন্যবাদ জানিয়েছে মোহাম্মদ আমানুল্লাহ। সজীব লিখেছে চিটাগং থেকে, সেখান থেকে শুনছে সে, লিখেছে আজকে স্টোরিটা অনেক ভালো, ভয় লাগছে। ইরফান, সেও চট্টগ্রাম থেকে, আপু আমি ও আমার ফ্রেন্ড মুনফিক তোমাকে অনেক লাইক করি, লাভ ইউ, লাভ ইউ টু, আর সঙ্গেই থেকে সব সময়। দীপু লিখেছে চিটাগং থেকে, আপু অনেক ভয় লাগছে, আল্লাহ আমি এখন কি করব। আশরাফ লিখেছে, চাঁদের আলোয় কুয়াশা একেবারে জমে উঠেছে। এই ফুল মুনে কিন্তু ওয়্যারওলফ, ভ্যাম্পায়ার, ড্রাকুলা এরা সব জেগে ওঠে, আমার আগে বলে দেওয়া উচিত ছিল। মিরপুর থেকে তুষার লিখেছে, হাই আপু আছো কেমন, উফ কি ভয়ঙ্কর। আচ্ছা, হাতিয়া থেকে মেঘলা লিখেছে, আপু আমার খুব ভয় করছে, গল্পটা খুবই ভয়ানক। কৃষ্ণা লিখেছে গাজীপুর থেকে, জয় দেব ও দুর্লভকে হাই বলে দাও, হাই এভরিওয়ান। আচ্ছা, মিরপুর থেকে তুষার লিখেছে, ওইটা আমি আরেকবার পড়েছি, দুবার এসেছে, আপু ইউর স্টক ইজ ফিনিশড লিখেছে। ভ্যানিল সিং এর কথা কি জিজ্ঞেস, ভ্যানিল সিং এর চরিত্রে অভিনয় করেছে, সেটা তোমার লেখাটা কিন্তু একেবারেই, যেটা এই মুহূর্তে আমি সো সরি, একেবারে মিনিংলেস, আমি কিছুই বুঝতে পারছি না কি লিখেছ। এনিওয়েজ, মিতা লিখেছে, এটা মিতা গুছিয়ে বাংলায় লিখে, কোনো অসুবিধা নাই, বাংলায় লিখলে ইংরেজিতে ভুল না লিখে বাংলায় লিখি, আমি তো বাংলায় কথা বলছি নাকি, ঠিক আছে। ওকে আপু, অনেক সময় উল্টো পাল্টা লিখলে হয় কি, মিনিংটা অন্যরকম হয়ে যাবে, কোনো মানেই বোঝা যায় না, সে কারণে বললাম, তুমি কিছু মনে করো না। আপু আমি সোনিয়া, আমি একটা স্টোরি পাঠাতে চাই কুয়াশার জন্য, কিভাবে পাঠাবো। আপু আমি সোনিয়া, আমি একটা স্টোরি পাঠাতে চাই কুয়াশার জন্য, দুবার লিখেছো, আচ্ছা তোমাকে বলে দিচ্ছি কিভাবে পাঠাবে, তুমি ইমেল করে পাঠাতে পারো, আমাদের কুয়াশার ইমেল অ্যাড্রেস আছে, সেখানে প্রচুর বন্ধুরা গল্প পাঠায়, অনেকে দুর্দান্ত সব স্ক্রিপ্ট পাঠিয়েছে যেগুলো আমরা সম্প্রচার করেছি, তুমি স্ক্রিপ্টও পাঠাতে পারো, গল্প লিখেও পাঠাতে পারো। আচ্ছা, স্ক্রিপ্ট পাঠাতে হলে যেটা করতে হবে, তোমাকে 16 ফন্টে লিখতে হবে, 16 ফন্টে তোমাকে কম্পোজ করতে হবে, মিনিমাম 35-40 পাতা 16 ফন্টে। আর বর্ণনা, দৃশ্য সব আলাদা করে দিতে হবে। আর যদি গল্প লেখো, সেক্ষেত্রে তুমি যে গল্প লিখতে চাইছো সেটা লিখে পাঠিয়ে দাও, আমি ইমেল অ্যাড্রেসে এখন জানাচ্ছি, প্রথম ইমেল অ্যাড্রেসটা বলছি, পরে আমাদের মেইল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, kuasha_fm8920@gmail.com। আমার বলছি আমি kuasha_fm8920@gmail.com। আর এবিসিতে মেল করে পাঠাতে পারো বা পৌঁছে দিয়ে যেতে পারো, আমি এবিসি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ঢাকা ট্রেডস, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। ওকে, আশরাফুল চাঁদের আলো কুয়াশা শুনছে লিখেছে, একবার সঞ্জিত লিখেছে গাজীপুর শালনা থেকে, আপু মনে হচ্ছে রাতটা খুব কষ্টে যাবে, আপু তুমি কি ভয় পাও না, আর আজকের গল্পের জন্য তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। ভয় কে না পায়, ভয় সবাই পায়, কিন্তু মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলি অন্যদিকে, যেটা নাকি তোমরা করবে, কারণ আমার আয়োজন শেষ হয়ে যাওয়ার পর চমৎকার কিছু গান রয়েছে বিষয়তে, সেগুলো শুনতে থাকো, আপনি মন ডাইভার্ট হয়ে যাবে অন্যদিকে। হাই শারমিন আপু, আমি বিল্লাল ফ্রম শাইন বোর্ড। আচ্ছা, আমি তোমার নিউ ফ্রেন্ড, আমরা চার বন্ধু সঞ্জয় সাগর জনি ছাদের উপর বসে কুয়াশা শুনছি, খুব ভয় লাগছে। ওকে, ধন্যবাদ। সে কারণে রুবেল লিখেছে আরামবাগ থেকে, আপু আমি একা একা সাত তালার ছাদে বসে, সেটা তুমি প্রতি সোমবারই করো, বসে শোনো। আচ্ছা, আচ্ছা খুবই নাইস লেগেছে তোমার কাছে, অনেক ধন্যবাদ। শাহরুখ লিখেছে মিরপুর থেকে, স্টোরিটা খুব ভালো লেগেছে, লুসির চরিত্রে কে অভিনয় করেছে, লুসির চরিত্রে অভিনয় করেছে কুমকুম। অন্তরা লিখেছে মিরপুর থেকে, লাস্টের টুকু বই পড়ে যতটা ফিল করেছি তার থেকেও বেশি টাচি ছিল, এবিসি রক্স, কুয়াশা বেস্ট, অ্যান্ড দোজ হু ওয়ার অ্যাক্টস দে আর ফ্যাবুলাস। অনেক ধন্যবাদ তোমাকে, আমি নামগুলো বলে দিয়েছি। আপু আমি সোনিয়া, আমি একটা স্টোরি পাঠাতে চাই, ওই যে বলে দিয়েছি একটু, একই সোনিয়া কিনা আমি বুঝতে পারলাম না ঠিক। আচ্ছা, নওশিন লিখেছে, আপনি প্লিজ আমার বিএফ ইসমামকে হাই বলো, হাই ইসমাম।
সামি লিখেছে, শ্যামিন আপি, আই থিঙ্ক দ্য ফুল স্টোরি ইজ অ্যাবাউট ভ্যাম্পায়ার্স অ্যান্ড ড্রাকুলাস। আর আপনি, ভ্যান হেলসিং কি গোস্ট হান্টার ছিল? না না, গোস্ট হান্টার ছিল না। তুমি যেটা দেখেছো সেটা হচ্ছে ভ্যান হেলসিং ছবিটা তুমি দেখেছো। ভ্যান হেলসিং এর চরিত্র নিয়ে একটি ছবি করা হয়েছিল 2004 বা 2006 মাঝামাঝি কোন একটা সময়, যেটা দেখে তুমি এটা বলছো। তো সেখানে তাকে গোস্ট হান্টার দেখানো হয়েছিল। বেসিক্যালি ভ্যান হেলসিং একজন প্রফেসর, তিনি হচ্ছেন একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন, যিনি লুসির চিকিৎসা করতে এসেছিলেন। এসে তিনি পরে ড্রাকুলার বিষয়ে বা ভ্যাম্পায়ারদের কি করে শাস্তি করতে সে বিষয়ে তিনি অনেক কিছু জানতেন, সেভাবে তিনি তাদের ড্রাকুলাকে নিধন করেছে শেষ পর্যন্ত। খুব কঠিন বাংলা বলে ফেললাম। তো ভ্যান হেলসিং ব্রাম স্টোকারের ড্রাকুলার একটি বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র, যেটাকে নিয়ে আলাদা করে পরে ছবি করা হয়েছিল, তুমি হয়তো সেটার কথাই বলছো। এনিওয়েজ, সেই ক্ষেত্রে ঘোষ আন্টার বলা যেতে পারে সেই ভ্যান হেলসিং কে, ব্রাম স্টোকারের ড্রাকুলার ভ্যান হেলসিং কে নয়। রাইসে লিখেছে, আমি চিটাগং থেকে, হাই আপু, হাউ আর ইউ, আজকে কুয়াশা শুনতে খুবই ভালো লাগছে, আই লাভ ইউ শ্যামিন আপু অ্যান্ড শু। সুমন ভাইয়া তো এখানে নেই, এখানে আছে সেতু। আচ্ছা, সুমনা সরকার, কাল আমার জেএসসি টেস্ট, পৃথিবীর সবাইকে বলো প্রে করতে। অল দ্য বেস্ট সুমনা। প্রাণ পাখি, চিটাগং থেকে, শ্যামিন আপু আপনাকে খুব ভালো লাগে, আপনার শো টিও অনেক ভালো লাগছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমিও আমার গার্লফ্রেন্ডের জন্য। আমি আপনার জন্য এবং আপনার গার্লফ্রেন্ডের জন্য অনেক দোয়া করলাম। চিটাগং থেকে লিখেছে, আমি সাকিব, আই লাভ ইউ আপু, কেমন আছেন, আজকে খুব ভয় লেগেছে। মম লিখেছে, আপু আমার ফ্রেন্ড আন্নিকে হাই বলে দাও। হাই আন্নি, লুসি মারা যাবে, জোনাথন পাগল প্রায় হয়ে দুর্গ থেকে বেঁচে বেরোবে, রেনোফিল্ড মারা যাবে, লুসি প্রবাবলি পিশাচ হয়ে যাবে, পরে প্রফেসর আসবেন, যিনি বাকিটা আসেন, যিনি ভ্যান হেলসিং এসে তাকে হত্যা করবে, লুসিকে আবার জীবিত মৃত অবস্থায় তাকে আবার মেরে ফেলা হয়। এনিওয়েজ, প্রেডিকশন রাইট, বিকজ আপনি পড়েছেন ড্রাকুলার, ব্রাম স্টোকারের ড্রাকুলার অনেকেই পড়েছেন, এটা একটা বিখ্যাত ক্লাসিক। রাসেল লিখেছে, রাসেল অ্যান্ড কাউস্টার, আমি তোমাদের নতুন বন্ধু, প্লিজ ওয়েলকাম জানাও, ওয়েলকাম টু এবিসি রেডিও। বোয়ালখালী থেকে সোহেল, আপু আপনি আমার এসএমএস পড়েন নাই কেন, আমি কুয়াশা চলাকালীন এসএমএস পড়বার কোন অবকাশ থাকে না। সাইম লিখেছে উত্তর থেকে, দিস ইজ মাই ফার্স্ট এসএমএস, শ্যামিন আপু আপনি কুয়াশা ছাড়া আর কোন প্রোগ্রাম করেন একটু কাইন্ডলি বলেন। কুয়াশা ছাড়া আমি আরো তিনটি আয়োজন করি, কুয়াশা হয় সোমবারে, মঙ্গলবার দিন রাত 9টা থেকে 11টা করি আমি তারা রামপাম, একটা মিউজিক্যাল গেম শো, আর শুক্রবার দুপুরবেলা একটা ফোকের উপর একটা আয়োজন আছে, লোকগানের উপরে, হাওয়া বদল, 2টা থেকে 5টা সেটা করি, আর শনিবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত আমি করি প্রেম রোগ। এই হচ্ছে আমার শোজগুলোর নাম। মোহাম্মদ ফোরকান লিখেছেন, আকাশ অভিমান করলে বৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি, অনেক ধন্যবাদ মনে করিয়ে দেবার জন্য। আর বালাম লিখেছে, চাঁদের আলোয় কুয়াশা একেবারে জমে উঠেছে, অনেক ধন্যবাদ। ফরিদাবাদ থেকে সিজন, শারমিন আপু আপনাকে অনেক দিন পর শুনছি। হাসান লিখেছে, সন্দীপ থেকে, আপু আমি, আপনি কি লিখেছেন ভাই, আমি একটু পড়তে পাচ্ছি না, আবার একটু ঠিক মতো লিখে পাঠালে আমি পড়ে দেব। রাকিব লিখেছে রংপুর থেকে, আই লাভ ইউ আপু অ্যান্ড আই লাভ এবিসি রেডিও, অনেক ধন্যবাদ। শ্যামিন আপু তোমার ভয়ের গল্প শুনতে ভালো লাগে, নজরুল রাঙামাটি থেকে। আর ফয়সাল যাত্রাবাড়ি থেকে, শ্যামিন আপু আমি রাতুল মাহি কুয়াশা শুনছি, আমি রাতুল মাহি কুয়াশা শুনছি, অর্থাৎ ফয়সাল রাতুল এবং মাহি কুয়াশা শুনছে, লিখেছে আমরা কুয়াশা রেগুলার লিসনার, আপনি প্লিজ বিপি ভাইকে বলবেন, বাকিটা কিন্তু আসেনি, কিছু বলতে আপনি ভালো করে লিখে পাঠালে আমি নিশ্চয় বিপিকে বলে দিতাম। হোসেন লিখেছে চিটাগং থেকে, শ্যামিন আপু প্রিয়াকে হাই বলে দো, হাই প্রিয়া। আমি ইমাম চিটাগং থেকে, রাঙ্গুনিয়া থেকে চিটাগং এর, কেমন আছেন আপু, আমি কিন্তু ভালো নেই, খুব মাথা ব্যথা করছে। ওকে, বাংলার যুবক ঘটনাটা একেবারেই অন্যরকম। আচ্ছা, আমার মনে হয় আমাদের যথেষ্ট SMS এসে গেছে, এই মুহূর্তে কে আছে আমাদের সঙ্গে সেটা একবার দেখে নেব, তারপরে বিদায় নিচ্ছি আমি। আচ্ছা, লিখেছে রাজু আরোহী চিটাগং থেকে, প্লিজ আপু আমার জিএফ কে
বলে দিন আমি তাকে খুব লাভ করি, সাথে আপনাকেও। শুনে নিশ্চয় যদি শুনে থাকে তাহলে শুনে ফেলেছে, আমিও জেনে গেলাম, অনেক ধন্যবাদ রাজু। বাবুল লিখেছে চিটাগং থেকে, আমি ভ্যান হেলসিং, ভ্যান হেলসিং কে আপনি লিখেছেন BAN, আমি তো বুঝতেই পারছি না এটা কি। ভ্যান হেলসিং এর ছবিটা দেখেছি নতুন, আরেকটা বের হয়েছে না, আমি জানি না ভ্যান হেলসিং সেকেন্ড পার্ট বের হয়েছে কিনা, ভ্যান হেলসিং এর ছবিটা আমিও দেখেছি। কিন্তু ভ্যান হেলসিং কিন্তু শুধু চরিত্রটা নিয়ে, ড্রাকুলারও ব্যাপার ছিল, সেটা করা হয়েছে, সেটা একেবারে অন্যরকম, যেটা একটু বলছে যে ঘোস্ট হান্টার কিনা। কিন্তু মূল কাহিনীতে কিন্তু আরো অনেকগুলো চরিত্র আছে, যেটা ভ্যান হেলসিং এর ছবিতে ড্রাকুলার ডেফিনেটলি আছে, কিন্তু সেখানে কিন্তু অন্য কেউ নেই, ঠিক আছে। কিন্তু ছবিটা অসাধারণ, ভ্যান হেলসিং ছবিটি। আর মুকুল উত্তরা থেকে লিখেছে দ্য স্টোরি ইজ ভেরি নাইস। তুষার লিখেছে অনেক ধন্যবাদ তুষার। ইমন টঙ্গি থেকে লিখেছে আপু আমার কাল GSC ফাইনাল টেস্ট, আমার জন্য দোয়া করো, অনেক দোয়া করছি তোমার জন্য, ভালো হবে তোমার পরীক্ষা। এটা কে লিখেছে, আচ্ছা বলছে ম্যাম ড্রাকুলা ইজ রিয়েলি হার্ডওয়ার্ক, আচ্ছা আপনি খুব, আমি খুব নাইসলি বানিয়েছি, সেটা আমি আপনি যেভাবে লিখেছেন আমি পড়ে দিচ্ছি। গ্রেট জব, নাইস, বাট উই ওয়ান্ট লোকাল মিস্ট্রি, সবসময় লোকাল গল্প থাকে, আপনি চাচ্ছেন একদিনে তো আমি লোকাল ইন্টারন্যাশনাল সব তো আপনাকে শোনাতে পারবো না। গত সপ্তাহে ড্রাকুলাটা ক্লাসিক, তো এটা অনেক বড়, বিশাল বড়, অনেক মোটা বই, প্রায় 500-600 পাতা হবে, তো সেখান থেকে পুরো কাহিনী নাট্যরূপ দিয়ে সম্প্রচার করতে দুটো পার্ট করা হয়েছে, নাহলে সম্ভব হতো না। তো সবসময় দেশি বিদেশি কোনো কাহিনী আমার মনে পড়ে না, আমি এ পর্যন্ত মূল কাহিনীতে কুয়াশা সম্প্রচার করেছি। এই কথাটা আপনি না লিখলেও পারতেন, নেক্সট এপিসোডে আপনি তো অন্য কিছু শুনতে পাবেন। আর মাহফুজ লিখেছে আপু আমি কি পোস্ট কার্ডে করে গল্প পাঠাতে পারবো? পোস্ট কার্ডে পাঠালে কতটুকু লেখা হবে সেটা তো পড়াই যাবে না, এক মিনিটও লাগবে না শেষ করতে পড়ে, পোস্ট কার্ডে পাঠালে হবে না, হাতে লিখে পাঠাতে হবে অথবা কম্পোজ করে ইমেল করতে হবে আমাকে। তো ঠিক আছে, যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ সবাইকে, এবং আরো একবার কুয়াশা টিমকে ধন্যবাদ জানাতে চাই ড্রাকুলা স্টোরিটা সাকসেসফুল করবার জন্য। আর যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন, আর আগামীকাল রাত 9টা থেকে 11টা পর্যন্ত প্লিজ আমার সঙ্গে থাকবেন তারা রামপামে। আজকে এ পর্যন্তই থাক, আবারও কথা হবে, শুভরাত্রি। FM 89.2. This track was downloaded from FusionBD.com.